Royal Tiger Green Present. Jaha bolibo, sokto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব শুরু হচ্ছে এবিসি রেডিও এফএম 89.3। প্রিয় শ্রোতা, আমি আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শোনা শুরু করেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রেডিও স্টেশন, একই সাথে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। শুরুতেই কে রয়েছে আজকে আমাদের সঙ্গে তার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে মঞ্জুর। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চ আজ আলোকিত করতে এসেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাক। মুস্তাকের জন্ম লালমনিরহাটে, বর্তমানে তার বয়স 23 বছর। মুস্তাকের বন্ধু রয়েছে অনেক এবং তাদের সাথে আড্ডা দিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসেন। মায়ের হাতের যে কোনো রান্না তার খুব পছন্দ। অসহায় মানুষের জন্য তার মন কাঁদে, চেষ্টা করেন তাদের সাহায্য করতে। সুন্দর মনের এই মানুষটি আজ কেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, তা জানতে চলুন আর যে কি বিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে মুস্তাক অর্থাৎ মুস্তাফিজুর রহমান রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। তার জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা উদ্ঘাটন করতে চাই প্রিয় শ্রোতা বরাবরের মতো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন তাজুল ইসলাম যে কাজটি করেন আমাদের এই অনুষ্ঠানে, পুরো জীবনের যে অপ্রিয় সত্যটি আছে সেটা জানার পরে তিনি তার যেই গবেষণালব্ধ জ্ঞান সেই অনুসারে পুরো ঘটনাটিকে ব্যাখ্যা করেন, যা আমাদের সুন্দরভাবে বাঁচার জন্য তার মূল্যবান উপদেশগুলো খুবই 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 প্রয়োজনীয়। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট, কালীগঞ্জ থানা, 7 নং চলগোলা, আর গ্রামের নাম হচ্ছে দহুলি। তো মূলত আমার আব্বু আম্মুর বাসা ছিল আপনার মাইমিসিংয়েতে, তো ওখান থেকে আব্বুরা কিন্তু নয়বাই ছিল, ওখান থেকে চলে এসছে লালমনিরহাট।
আচ্ছা।
তো বেসিক্যালি কিন্তু লালমনিরহাট আমাদের একদম ইন্ডিয়ার সাইডে। তো আব্বুরা যখন আসছে, আসার পর কোনো টাকা টুকা ছিল না, ওই সময় 500 টাকা মাত্র ছিল। তো 500 টাকা নিয়ে আসছে, আর বেসিক্যালি কথা হচ্ছে যে ওই ইন্ডিয়ার পাশেই সব কিন্তু হিন্দুরা ছিল। তো ওই হিন্দুদের বাড়িতে কাজ টাজ করে, মানে এক পর্যায়ে দেখা যায় যে যেই বাড়িতে কাজ করে সেই বাড়িতে কিনে ফেলছে আর কি, মানে কাজ টাজ করতে করতে। জি জি।
আচ্ছা।
তো তারপর আব্বুরা ছিল আপনার নয় ভাই, তো একে একে সবাই বিয়ে করছে। তো বিয়ে করার পর সর্বমোট মানে আমাদের চাচাতো ভাইয়ের সংখ্যা হচ্ছে আপনার 64 জন, ওই এলাকার মধ্যে আর কি। তো এক পর্যায়ে দেখা যায় যে মানে আমাদের মানে আমাদের বংশের মধ্যে মানে কেউ কোনো কিছু কথা বলতে পারে না, বাহিরের চেয়ারম্যান মেম্বার এসে কোনো মানে কোনো কিছু কথা বলতে পারে না। আব্বু ছিল একটু সবার একটু ছোট ছিল, মানে একটু শিক্ষিত ভালো ছিল। তো এক পর্যায়ে দেখা যায় যে মানে জমি নিয়ে আপনার প্রবলেম হয়, ঝামেলা হয়, গেঞ্জাম হয়। তো আব্বু কিন্তু সবকিছু ইয়া ডিল করে আর কি, মিটমাট করে। তো এখানে একটা কথা বলতে চাই, আমি মানে আমি ছোট থেকে একটু কিন্তু টুটলাই কিন্তু মানে আপনার রংপুর ওই যে আপনার গঙ্গা চড়া দিয়ে ওই পাশ দিয়ে একদম হেঁটে হেঁটে আপনার রংপুর গিয়ে আপনার ওই কেস মামলা হাবিসাবি। তো এক পর্যায়ে দেখা যায় যে বিশাল বড়
বাড়ি নিয়ে,
তো এক পর্যায়ে দেখা যায় যে আমাদের বাড়ির পিছনে বিশাল বড় একটা খাল ছিল, খালটা একদম খাস জমি ছিল আর কি। তো ওই খাস জমিটা অন্য মানুষ মানে অনেক দূর থেকে এসে আর কি খায়। তো আব্বুরা ভাবছে যে আমাদের তো অনেক তো বংশের লোক দেখি আমরা জমিটা পাইনি। তো আব্বুরা মারামারি করতে করতে মানে বিশাল পর্যায়ে মানে এমন মারামারি
ওই খালের দখল নিতে,
হ্যাঁ
সরকারি জায়গা দখল,
হ্যাঁ। তো ওই খালটা বিশাল বড় আর কি। তো ওই খালের দখল নিতে গিয়ে এক পর্যায়ে দেখা যায় যে আব্বুর দুইটা ভাইকে একদম জবে করে,
ও
মানে ওরা মানে ওদের লোক দুইটা ভাই মানে আব্বুর দুইটা ভাইকে জবে করে ফেলে, আর আব্বুর আবার তিনজনকে মারছে। তো কেস মামলা হতে হতে এক পর্যায়ে মানে আব্বু কিন্তু তখন হাল ছাড়ে নাই, মানে কেস মামলা হাল ধরে রাখছে। তো অনেক কষ্ট করে ওই জমিটা পাইছে, তারপর দেখা যায় যে ওই জমিটা আবার আব্বুরা মানে নয় ভাই সবাই সুন্দর করে ভাগ করে নিয়েছে। তো এটা আমি কিন্তু তখন কিন্তু আমার কিন্তু জন্ম হয়নি, জন্মের অনেক আগের কথা এটা, আমি তারপরে আর কি আম্মুর কাছ থেকে শুনতে পারছি আর কি সবার কাছ থেকে। তো আর বেসিক্যালি কথা হচ্ছে যে আমাদের বংশের লোককে সবাই কিন্তু খুব ভয় পায়, আর আমার আজকে আসার কারণ হচ্ছে আমার শুধু বংশের কারণে। তারপর আপনার আমি যখন ক্লাস টু এ পড়ি তখন আমার স্পষ্ট মনে আছে ওই আমাদের বাড়ির পাশে একটা আপনার সুইচ গেটে একটা কাজ চলে আর কি, 5 কোটি টাকার বাজেটের, মানে বাড়ির সামনে একটা নদী আছে আর কি আপনার তিস্তার দিকে আর কি। তো ওখানে 5 লক্ষ টাকার একটা সুইচ গেটে কাজ চলে, ওই কাজের মধ্যে তখন আমার 2 নম্বর ভাইটা ক্লাস 9 এ পড়ে আর কি ভকেশনালে। তখন ভকেশনাল মনে হয় নতুন আসছে 2002। তো একদিন দেখা যায় প্রথম ফার্স্ট মানে ব্রিজের ওই মাল টাল সবকিছু নিয়ে আসছে আর কি, রড পাথর টাথর মানে প্রথম দিন আর কি ট্রাক দিয়ে নিয়ে আসছে। তো তখন কথা হচ্ছে যে ট্রাকের মাল টাল সবকিছু আমরাই দেখাশোনা করবো, তো বাইরে থেকে লোক এসে আমাদেরকে চাপতে দেয় না। তো ভাই আবার স্কুলে ছিল, স্কুল থেকে চলে আসছে, আসার পর দেখি যে বাড়ির সামনে বিশাল আপনার বন্ধুকে চলছে ঝামেলা চলছে। কারণ ওই ব্রিজের পাশে ওই আমার এক চাষার বাসা ছিল, ওখানে ওই যে গ্রামের বাড়িতে আপনার যে ওই বাঁশ খড়ি যে কাটে যেগুলাকে লাকড়ি বলে, তো ওখানে একটা কুড়াল ছিল আর একটা দাও ছিল আর কি। তো ভাই আবার কুড়ালটা নিয়ে আসে নাই, দাওটা নিয়ে আসছে, নিয়ে আসে তোর এখন যে আর কি মূল অধিনায়ক ছিল তাকে ভাই কিছু করে নাই, মানে যে লেবার ছিল আর কি ওকে একদম পেটের মধ্যে একটা কূপ দিয়ে একদম গরু বের করে ফেলছে। আমি স্ট্রিট সামনে ছিলাম, তখন উনি এইভাবে মানে পেটের মধ্যে চাপ দিয়ে বলতেছে যে বাবারই আমাকে বাঁচাও বাঁচাও, মানে এইভাবে হাতটা ধরছে, হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন আমার দেখি এত খারাপ লাগলো।
আপনি তখন ক্লাস টু তে পড়েন, আপনি চিন্তা করে দেখুন একটা শিশুর মানে মানে শৈশবটাই কতটা মারাত্মক রকমের মানে প্রতিহিংসা পড়েন পরিবেশের মধ্যে বড় হতে হচ্ছে।
তারপর ওই যে ট্রাক দিয়ে মাল নিয়ে আসছিল ওই ট্রাক থেকে মাল সবগুলা মানে একদম একদম সব নামাইছে, নামানোর পর ওই ট্রাক দিয়ে ওই লোককে আপনার রংপুর মেডিকেলে নিয়ে আসছে।
আপনার ভাই কাজটা করার পরে কি দৌড়?
না ওখানেই ছিল, কারণ তো সব তো আমাদেরই লোক। আমার ভাই এই কাজটা করার
মানে আমি যত বুঝি যে আপনারা চাচ্ছিলেন যে এই কাজগুলো আপনারাই করবেন।
হ্যাঁ হ্যাঁ,
মানে ওখান থেকে বাইরে থেকে কোনো লেবার আসতে পারবে
না? না না, মানে বাইরে থেকে কোনো ক্যাডার হাবিসাবি কোনো লোক আসতে পারবে না, সবকিছু আমরা আর কি মেনটেন করবো আর কি।
ওকে,
তো তারপর যেই ট্রাক দিয়ে মাল নিয়ে আসছে ওই ট্রাক দিয়েই ওই ওই লোককে আপনার রংপুরে নিয়ে গেছে। আর নিয়ে যাওয়ার পর ইভেন আপনার যেটা করছিল মানে ভাইকে তখনও মানে আমার ভাইরা মানে চাচাতো ভাইরা কন্ট্রোল করে রাখতে পারতেছে না, ও মারছে সবগুলো মেরে ফেলবে। তো তারপরে দেখা যায় যে ভাইকে তো কন্ট্রোল করতে পারতেছে না, মানে হাত থেকে আপনার দাঁতা নেওয়ার পর ভাইকে বাসায় নিয়ে আসছে। তারপর যেটা করছে বাসায় এসে বড় একটা বলের মধ্যে এক বল ভাত নিয়ে বসছে, মানে ভাত খাচ্ছে, রিল্যাক্সে ভাত খাচ্ছে।
এই কাজ করেছে?
হ্যাঁ এই কাজ করে। তো একটু মানে ও একটু অন্য টাইপের ছিল, চোখ গুলা বড় বড় ছিল, মানে দুর্দান্ত সাহসী ছিল। বেসিক্যালি কথা হচ্ছে যে আমি তো আপনাকে প্রথমেই বলছি যে আমাদের ফ্যামিলিটা কেমন, আর আব্বু ওই মানে কোনো ভাইদেরকে কাজ টাজ করাইতো না, মানে আপনার লোকদেরকে দিয়ে কাজ করাইতো আর আপনার জমি বিক্রি করাইতো আর সবাইকে ভালো ভালো খাওয়াতো আর কি। আর মানে ছেলেরা লেখাপড়া করতেছে কি আপনারা করতেছে না সেটাও আর কি দেখবে না, মানে সারাদিন ওই কোথায় ঝগড়া হচ্ছে বিচার হচ্ছে
এগুলো নিয়ে আপনার বাবার কাজ।
হ্যাঁ মানে আর কি একটু দেওয়ানি টাইপের ছিল। তো তারপরে সে যখন আসছে এসে যখন মানে খেতে বসছে, খেতে বসার পর আব্বু চুল ধরছে, চুল ধরে জুতা দিয়ে কয়েকটা মানে বাড়ি দিছে, এখনই যা পুলিশ আসবে। তো আমাদের বাড়ির মানে বাড়ির পিছনে একটা কিন্তু মানে বিশাল বড় খাল আছে, যে খালটার কথা বলছি। আমাদের বাড়ির পিছনে খাল এবং বাড়ির সামনে হাতের বাম পাশে হচ্ছে নদী আর কি। তো ওই খাল তখন শুকনা ছিল, ওই খাল দিয়ে হেঁটে হেঁটে মানে একদম নদী পার হয়ে চলে গেছে। ওই নদীটা পার হইলে হচ্ছে আজমানির থানা, আর আমরা পড়ছি কিন্তু কালীগঞ্জ থানা, মানে কালীগঞ্জ থানা শেষে আজমানির থানা প্রথমে আর কি পড়ছি। তো মানে এক থানা থেকে আরেক থানা চলে গেলে কিন্তু পুলিশ ধরার কিন্তু নিয়ম নেই। তো যখন চলে গেছে তো ওখানে যাওয়ার পর মানে ওরা মানে বিশাল বড় একটা কিন্তু মামলা করছে। তো মামলা করার পর ওই সময়টা থেকে মানে আমাদের ফ্যামিলিতে যতগুলো গরু ছিল, জমি জামা ছিল, হাবি সাবি, তো আব্বুর কথা হচ্ছে যে টাকা কত লাখ যায় যায় যাক আমার ছেলে যেন জেল না খাটে। তো ওখানে যে কন্ডাক্টর ছিল, খুকুর নাম ছিল, আপনার রংপুরের বাসা ছিল মনে আছে আমার স্পষ্ট, খুকুর আঙ্কিল, মানে খুব ভালো ছিল আর কি, আব্বুর সাথে খুব কেউ ছিল। তো ভাই এই ঝামেলাটা করার পর মানে ওরা খুব ভয় পায়, আসে না। তো আব্বু কিন্তু সবকিছু কন্ট্রোল করে। তো আব্বু ওখান থেকে মানে আপনি কিছু টাকা পাইছে, আর আমাদের বাড়ি থেকে মানে তখন মানে গরু টরু যা ছিল আর কি, জমি কিছু বিক্রি করছে, তখন আপনার মনে আছে যে 7 লক্ষ টাকার মতো দিছিল আর কি মামলার মধ্যে। তো কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টরকে দিয়ে মানে মামলাটা ইভিটিভিট করে ফেলছে আর কি, মানে একদম নর্মাল করে ফেলছে, মানে পুলিশ আসে না আর কি, মানে টাকা দিয়ে সব শেষ করে ফেলছে, পুলিশ একদম আসে না। তো ভাই এই রেকর্ডটা করার পর ভাই মানে দুর্দান্ত একটু সাহস হয়ে গেছে। তো তারপরে
দেখা লোকজন দেখলেও ভয় পায়,
হ্যাঁ সবাই আর কি ভয় পায়। তো তারপর দেখা যায় যে উপজেলা চেয়ারম্যান মেম্বার সবাইকে মানে কোনো কিছু প্রবলেম হলে ভাইকে আর কি দেখে। তো ভাই প্রথমে কিন্তু বাবুল ভাই নামে একটা ছিল চাপাহাটের, আমাদের বাড়ির 5 কিলোমিটার পশ্চিমে আর কি। তো বাবুল ভাই মানে বিশাল বড় একজন শিক্ষাবিদ ছিল, ভালো একজন আর কি বিজনেসম্যান। তো উনি উপজেলা নির্বাচন করবে। তো ভাইকে আবার মানে বলছে যে হাদিকুল তুই, আমার ভাইয়ের নাম কিন্তু হাদিকুল, ভাইকে বলছে যে হাদিকুল তুই আমার পাশে থাকা লাগবি, তোর কি কি প্রবলেম তুই সবকিছু করবি। তারপর ভাইকে একটা বাইক দিল প্রথমে, ও তো ইভেন আমাদের একটা বাইক ছিল, কিন্তু ওই বাইকটা দিয়ে কিন্তু ভাই চালাইছে। আমরা কিন্তু দুই ভাই কিন্তু পারি বাইক চালাইতে, আর আপনার দুই ভাই কিন্তু কিন্তু বোকা টাইপের। তো ওই বাবুল ভাই কি করলো মানে ভাইকে একটা বাইক দিল। তো বাইক দেওয়ার পর বলছে যে তুই আজকে থেকে আমার সাথে ঘুরবি, বা তোর কোনো কিছু প্রবলেম হলে সবকিছু দেখবি। তো ভাই তো মনে করেন বাবুল ভাইয়ের সাথে থাকে, বাবুল ভাইয়ের সাথে থাকতে থাকতে বাবুল ভাই আবার যার সাথে যায় আমাদের যে লালমনিহাটের এখন কিন্তু নেই, তো ওনার কাছে চলে গেছে ভাই। তারপরে এভাবে ভাইকে তো সবাই ভালো করে একদম চিনে আর কি, মানে উপজেলা চেয়ারম্যান মেম্বার সবাই চিনে, মানে সে এক পর্যায়ে দেখা যায় যে মানে অনেক টাকা ইনকাম সোর্স করতে পারে কিন্তু রাখতে পায় না কোনো কিছু, মানে একটাও রাখতে পায় না। মানে ওকে যদি কেউ যদি বলে যে হাদিকুল ভাই কি অবস্থা কেমন আছে, মানে ও নিজেকে এত বড় মনে করে, হাদিকুল ভাই ডাক দিলে ভাবে যে ওই মনে সবকিছু, মানে ওর কাছে যা আছে সবকিছু উজাড় করে দিয়ে ফেলে। তো ওর বাড়িতে কি আছে না আছে সেটা সে কখনো দেখবে।
ওকে বার করতে গিয়ে আপনার বাবার মোটামুটি ঋষ্য
বাচ্চার আর কি জন্মদিন ছিল আর কি। তো জন্মদিনে আমি আমি শুধু বাসায় ছিলাম, আর আমার ভাই ছিল, আব্বু আম্মু মানে ভাইরা আমার বোন ছিল, সবাই দাওয়াত খেতে চলে গেছে। সে এই ফাঁক দিয়ে বড় একটা গাভী ছিল, গাভীটা বিক্রি করে তখন আপনার 13,000 টাকা দিয়ে একটি ফোন কিনেছে। তা আম্মু আবার বাড়িতে বিকেলে আসছে, আসে দেখে যে গাভী নেই, ও নেই। তারপরে সে ঢাকা আসছিল কোচুখেতে আমার খালার বাসা। তো আবার খালা মানে খালা কিন্তু কোচুখেতে কিন্তু স্থানীয়, আপনার খালু আপনার ব্যাংকে চাকরি করে, ওখানে আসছে। মানে সে খালার তো ভাই আছে দুইটা, মানে কয়েকদিন ভালোভাবে চললো আর কি, চলার 2-3 দিন পর আমার বাড়িতে ব্যাক করে, ব্যাক করে গিয়ে আমার আমার বোনের মানে আর কি সেলফি উঠায় কবে আমি তো সেট কিনছি এই হাবি সাবি। তখন আমার কাছে খুব ভালো লাগে যে ভাই তো সেট কিনছে ভালোই, মানে আমি আবার আব্বুকে বলি কি ঝামেলা করার দরকার, সেট কিনে ফেলছি তো ফেলছি। তখন মনে আছে একটা
বিষয় ওকে শাসন করতে হয়, ওকে লেখাপড়া বন্ধ করে দিল।
হ্যাঁ লেখাপড়া তো ক্লাস 9 শেষ
ওকে শাসন করতে না আপনার আব্বু বা মা,
তো কন্ট্রোল করতে পারত,
কন্ট্রোল করতে পারত না।
মানে ওকে এইভাবে শাসন করতো আব্বু আম্মু, মানে আব্বু আম্মু তো পারতই না, মানে বড় ভাইরা এরকম ছিল। মানে আমাদের বাড়িতে কিন্তু এখনো অনেকগুলো সুপারি গাছ, ওই আমি আপনাকে প্রথম বললাম না যে আমাদের বাড়িটা মূলত কিন্তু হিন্দুদের ছিল, আর মানে পুরনো কিন্তু বাড়ি ছিল। তো এখনো 280টা সুপারি গাছ আছে, মানে বিশাল বড় বড় সুপারি গাছ। ওই সুপারি গাছে ওরে রশি দিয়ে 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 পিটাইতো, তারপর সে একটুকু চোখের পানি পড়তো না, এইরকম পাষাণ ছিল আর কি। তো মারতে মারতে মাথা ফাটাই ফেলতো, তারপরও সে কান্তই না। আর ও মানে এরকম ছিল, মাঝখানে বেশি খারাপ ছিল, মানে আমাদের বাড়ির সামনে কবর খুঁড়ে ফেলতো, কবর খুঁড়ে মানে কবরের মধ্যে শুয়ে থাকে, মানে এক ধরনের আর কি মেন্টাল ছিল আর কি,
মানসিক ভাবে অসুস্থ ছিল।
তো সে কিন্তু কোনো নেশা টিশা করতো না, মানে নেশা বা জোয়া হাবিসাবি সিনেমা দেখা এগুলো পছন্দ করতো না। তো আব্বু কিন্তু আস্তে আস্তে হুজুর টাপ হয়ে যাচ্ছে আর কি, এরকম অবস্থায় আসছে যে হুজুর একদম হুজুর। আমাদের ওই ব্রিজের ওই পাশে যে আরিতমারি থানা, আরিতমারি থানার ওই পাশে একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসাটা আব্বু হচ্ছে প্রতিষ্ঠাতা এবং মসজিদ বানাইছে, মসজিদের প্রতিষ্ঠাতা। ইভেন আমাদের বাড়ির সামনে যে মসজিদটা, ওই মসজিদটা আব্বু নিজে বানাইছে টিনের ঘর, ওই টিনের ঘর এখনো পর্যন্ত চলছে, মসজিদটা এখনো বিল্ডিং করতে পারেন আর কি। মানে ওই যে আমি আপনার বললাম না, ওই ওই মসজিদটার মধ্যে আমাদের বংশের লোক ছাড়া অন্য লোক আসে না নামাজ পড়তে, ভয় এখনো পর্যন্ত। আর ভয় মূলত উদ্দেশ্য হচ্ছে কি, যে এরকম মারামারি কাটাকাটি মানুষ কিন্তু খুব ভয় পায়। আর এখন কিন্তু গ্রাম নাই, সবাই কিন্তু শিক্ষিত, সবাই কিন্তু ভালো, মানে ভালো কিন্তু বুঝে, এক পর্যায়ে দেখা যায় যে আমাদেরকে ঘৃণাও করে বা ভয়ও পায়। তো আমি এসব সবকিছু জিনিস ফিল করি, আর আমি সবচেয়ে মানে নীরবে ভাবতে ভালোবাসি, আমি সবসময় যে কোনো একটা জিনিস নীরবে একা একা ভাববো।
আপনি যেটা বলছিলেন যে ভিডিও দেখাচ্ছিল, সেলফি তুলছিল,
তো তারপর ভাই আবার সেলফি উঠাচ্ছে, বোনের সেলফি তুলতেছে। আব্বুকে বললাম যে থাক না এসব ঝামেলা করে, কি মানে কি আর দরকার। আব্বু আবার আমাকে একটা থাপ্পড় দিল, থাপ্পড় দিয়ে আমি আবার ভাইয়ের সাথে বললাম যে ফোনটা দাও তোমার কাছে। ফোনটা দিয়ে আব্বুর সামনে নিয়ে আব্বুর একটা ছবি তুললাম, মানে আব্বুর তো দাঁড়িয়ে ছিল, সাদা দাঁড়িয়ে ছিল, পাকা ছবি ছিল। আব্বুর তো আরো বিশাল রাগ হয়ে গেছে, আমাকে দৌড়াচ্ছে যে মারবে সেই হাবি সাবি। আব্বুর ছবি তুললাম কেন, এগুলো ছবি তোলা ভালো না। তো আব্বু তখন মানে এত ভালো হয়েছে আর কি, একদম মানে একদম হুজুর চাপে আর কি। তো এক পর্যায়ে দেখা গেছে যে মানে আব্বু এরকম পর্যায়ে আসছে, মানে ভাইদের সাথে আর কি মেনটেন নাই, মানে সবাই আর্থিক অবস্থা ভালো, মানে সব চাষারে আর কি মানে কাজ টাজ করে আর কি, মানে তারা সবাই দিন দিন মানে ধনী হচ্ছে আর কি। তো বড় ভাই কিন্তু শুকনো চেহারা ছিল, তো বড় ভাই একদম একদম হ্যাবলা টাইপের ছিল। তারপরে যে তিন নম্বর ভাইটা, ওকে দিছে আবার ওই হাফিজি মাদ্রাসা। আব্বু বলতেছে যে এটা হাফিজ জানাবে, তখন ওকে দিল পাটগ্রাম মাদ্রাসা। সে ভালোভাবে পড়তেছে, মাদ্রাসা কিন্তু খুব চাপ। একদিন সে মাদ্রাসা থেকে ওই আমার বড় বোনের বাসায় চলে গেছে, আপনার ঠাকুরগাঁ, ওখানে চলে গেছে। তো ওখানে গিয়ে সে মানে কাজ করতেছে, বোনের বাসায় কাজ করতেছে। ও বলতেছে যে আমি এখন আর যেতে পারবো না, এখন আমাদের লেখাপড়া করা ইম্পসিবল, সম্ভব না, আমি এটা পারবো না, আমি একদম নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওই ভাই কিন্তু খুব রাগ ছিল, মানে ও দেখা যায় যে মানে রাগ হলে চোখ দিয়ে পানি চলে আসে, মানে এইরকম রাগ, প্রচুর রাগ ছিল। সে বলছে যে আমি করবোই না। তারপর ওখান থেকে মাদ্রাসা চেঞ্জ করে আপনার ঢাকা নিয়ে এসছে, উত্তরা নিয়ে এসছে, উত্তরার মধ্যে সে ভালোভাবে পড়ছে। তো তখনও কিন্তু আমাদের আর্থিক অবস্থা ভালোই ছিল, মানে যতটুকু জমি জমা ছিল ভালোই ছিল, মানে সবাইকে লেখাপড়া করানোর মতো আব্বুর সমর্থন ছিল, ইভেন কোনো কিছু প্রবলেম ছিল না। তখন মানে 27 পড়া কমপ্লিট করে ফেলছে, আর 3 পড়া ছিল, 3 পড়া পড়লে কিন্তু হাফিজ। তো 3 পড়ার মধ্যে মাথায় জানি কি ঢুকছে, হঠাৎ করে বাড়িতে চলে গেছে। বাসায় আসছে হঠাৎ করে দেখি সে একদিন বাড়িতে মানে আর যায় না, আমাদের যে ব্রিজটা যে কমপ্লিট হয়ে গেছে, ব্রিজের উপর বসে সিগারেট খাচ্ছে। তো তখন আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে আমার ভাইয়ের নাম আতাবুর হাফিজ, আর ওর এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর ভয়েস, সে ব্রিজে গিয়ে সিগারেট খায়। তখন আমার দেখে আবার খুব খারাপ লাগলো। ইভেন সে বাসায় যখন আসছে তখন মাথায় পাগড়ি দিয়ে আসছে, টুপি ছিল, দেখে আমার খুব ভালো লাগছে। মসজিদে কয়েকদিন গিয়ে আগান টাগান দিচ্ছে, হঠাৎ করে মাথায় জানি কি ভুট ঢুকলো, ওই গ্রিজে গিয়ে সিগারেট খাচ্ছে, বাজে পোলা পানের সাথে চলতেছে। আব্বু আর বলতেছে যাবি না, পানা যাবো না। তো সে এক পর্যায়ে মানে আব্বু অনেক কিছু চেষ্টা করছে, কোনো কাজ হয় না, মানে সে যায়ই না। তা কিছুদিন পর ওকে দাখিল মাদ্রাসা ভর্তি করাই দিছে, দাখিল মাদ্রাসা ভর্তি করাই দেওয়া মানে মেট্রিক পরীক্ষা দিলে, মেট্রিক পরীক্ষার আগে ওই আপনার মাদ্রাসা গিয়ে মানে একটা মেয়ের সাথে আপনার কি জানি ঝামেলা ছিল, ঝামেলা করে বিশাল বড় একটা গ্যাঞ্জাম হওয়ার পর ওকে টিসি দিয়ে মানে মাদ্রাসা থেকে বের করে দিছে। তো বের করে দেওয়ার পর সে আবার বাড়িতে আসছে, আসার পর গাজীপুরে চলে আসছে, গাজীপুরে আমার একটা ফুফাতো ভাই ছিল, ওখানে এসে কাজ টাজ করতেছে। আচ্ছা ও কথাবার্ত, ও তারপর আর বাড়িতে তাড়িতে যায় না। তারপর দেখা যায় যে আমি ক্লাস সেভেনে পড়ি, সেভেনে পড়ার পর আমি তো আমার একটা চাচাতো বোনের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে শাহনাজ পারভীনমণি। তো ওর সাথে কিন্তু আমি কিন্তু একসাথে ছিলাম। আমি যখন ক্লাস সিক্সে ভর্তি হয়েছি, ক্লাস সিক্সে আমার আব্বুকে বলছি যে আমি সবার আগে ভর্তি করাবো, যে আমার রোলটা এক হয়। তো স্কুলের প্রধান শিক্ষক আবার আব্বুর ফ্রেন্ড ছিল, ওনাকে আব্বু বলছে যে আমার ছেলেটাকে সবার আগে ভর্তি করাবেন, ওর আশা ওর রোল যেন এক, মানে ভর্তি রোলে যেন হয় এক। তো ভর্তি রোল আমাকে করে দিল এক। করে দেওয়ার পর আমার স্কুল ড্রেস ছিল, স্কুল ড্রেস পরে স্কুলে আসি, তখন খুব ভালো লাগে। তখন আমি কই না আমার রোল এক, আমি যেন একই করে যেতে পারি, মানে একদম 19 মেট্রিক ইন্টার সবসময় যেন একই করে যেতে পারি। স্কুলে প্রতিনিয়ত যাই, একদম ফজরের দিকে আব্বু এসে আমাকে ঘুম থেকে তুলে তোলার পর তখন ঘুম থেকে উঠে আমাকে মানে টিচার যে পড়াটা দিছে সেই পড়াটা আমি একদম মুখস্থ করে ফেলতাম।
এক ধরে রাখতেই হবে,
হ্যাঁ মানে এক ধরে আমাকে রাখতেই হবে যেভাবে হোক। আমার সবচেয়ে আশা ছিল যে আমি সায়েন্স নিয়ে লেখা পড়াবো, যে আমাদের ফ্যামিলির মধ্যে আমি এমন কিছু করবো যেন মানুষ বলে যে না একটা ছেলে মানুষ। তো তারপরে দেখা যায় যে আব্বু ফজরের দিকে এসে এসে আমাকে ঘুম থেকে ডাকে তুলে, তো মুখস্থ করে স্কুলে গিয়ে সবার আগে বসতাম। তো বসার পর স্যার আমাকে পড়া ধরতো, পরে আমি স্যারকে বলতাম যে স্যার আমি ছোট থেকে কিন্তু একটু কিন্তু তুতলাই, তো আমার কিন্তু মাঝে মাঝে কিন্তু আটকে, তো এটা আপনি কিন্তু মাইন্ড করবেন না। ইভেন আপনি যদি আমার কাছে চান আমি না বই না দেখি আমি কিন্তু লিখে দিতে পারবো, কিন্তু আমি কিন্তু স্যার মানে মুখ দিয়ে আমার একটু প্রবলেম, এটা কিন্তু স্যার ছোট থেকেই, আর আমি কিন্তু তুলার আসি কিন্তু। তো এলাকার মধ্যে কোনো কিছু যদি মানে ঝিনবো থাবি সাবি যদি মানে কাউকে যদি ধরে মানে কবিরাজ কিন্তু আমাকে ডাক দিয়ে নিয়ে যায়। তো আব্বু আবার আমাকে যেতে দেয় না, যে গেলে নাকি আমার নাকি চেহারার প্রবলেম হয়, মানে আপনার শরীরের স্বাস্থ্যের প্রবলেম হয়। ওখানে গিয়ে দেখা যায় যে ওই আপনার ঝিনবো যখন আপনার নামায় তখন আমাকে একটা মানে একটা শপের মধ্যে বসে আর কি, মানে আপনার পাটি যেটাকে বলে, ওখানে বসা বসানোর পর কলা গাছের যে একটা যে মুখোশ আছে মানে আপনার ওই কলা গাছের মুখোশ নিয়ে আসে, নতুন গামছা নিয়ে আসে, নিয়ে আসার পর আমাকে মানে পাটির মধ্যে বসা বসানোর পর আমার শরীরে পানি দেয়, তখন আমার মনে থাকে পরে পরে আমার কোনো সেন্স থাকে না, পরে আমি আর কোনো কিছু বলতে পারি। আব্বু আবার কবি আসছে বলে যে আমার ছেলেকে ডাক দিয়ে আমাকে আবার টাকা দিত, 100-200 করে টাকা দিত। আব্বু আবার বলে যে তোর টাকা টুকু নেওয়ার দরকার নেই, যে তোর এসব যাওয়ার দরকার নেই। তো আমি স্কুলে যাই, তো আমার টাকার দরকার না, আমি আবার যাই মাঝে মাঝে রাতে যাই স্কুলে গিয়ে খাই, বন্ধু বান্ধবের সাথে চলি। তোমার একটা ভাতিজি যে আমার সাথে পড়তো সায়েন্স পারবিন মনে, আমি ক্লাস 7 উঠছি, 7 ওঠার পর আমার রোল হলো 3 ও হলো 4, মানে ওর এক হওয়ার কথা ছিল। ওর আব্বু আবার মানে র্যাবে চাকরি করে আমার শ্রদ্ধা সাজান ভাই, তো এখন ওরে কিন্তু আবার টাকা দেবো কিন্তু ভালোই কিন্তু দেয়, ওবার স্কুলে কিন্তু খরচ করে, প্রাইভেট পড়ি কোচিং পড়ি। এখন ওর সাথে আমার পাল্লা যে আমার লেখাপড়া করতে হবে, ও যেন না পায়। ক্লাস 7 উঠলাম, 7 ফাইনাল পরীক্ষা দিলাম, রোল হয়ে গেল 4 আর ও 6, মানে ও আমার আগে আসতেই পারে। এখন আমি বললাম যে এটা স্কুল ভালো না, স্কুল চেঞ্জ করতে হবে। আর আসলে কি মানে একদম বাড়ির পাশে স্কুল, তো স্যাররা সবাই পরিচিত ছিল, মানে ওই ভাইকে আর কি ভয় পাইতো, একদম বাড়ির পাশে স্কুল, তো আমি পড়া পড়লেও স্যার কিছু বলতো না, যদি পড়া না করতাম স্যার আমাকে মারতো না ভয় আর কি। হ্যাঁ, তো ভাই আব্বু আবার যদি কিছু গিয়ে বলে, তো দেখা যায় যে মাঝে মাঝে মানে ভাই মানে বাজারে গিয়ে দেখতো যে কোনো স্যার যদি ক্লাস বাদ দিয়ে যদি চায়ের দোকানে বসে থাকতো, একদিন আমার চোখের সামনে দেখছি এক হিন্দু টিচারকে, মানে উনি টিচারটা খুব ভালো ছিল, ওই স্যারকে মানে ওই চায়ের দোকানে যে চেয়ার থাকে চেয়ার দিয়ে একটা বাড়ি মারছে।
মানসিকভাবে মানে বিকৃত মানুষ,
মানে নিজেকে মানে এমন একটা হুট করে কাজ করতো যেন সবাই অবাক হয়ে যায়, মানে হুট করে একটা কাজ করতো। তো ওই ইভেন সে ওই স্যারের কাছে কিন্তু লেখাপড়া করছে। তখন স্যার ক্লাসে আসছে, আসার পর স্যার দেখি মনে তো খারাপ, তখন আমি ভাবছি যে আমি ভাইয়ের হয়ে আমি স্যারের পায়ে ধরে মাপসাবো। তখন আমি স্যারকে বললাম যে স্যার আমি নিজেকে ঘৃণা করি কিসের জন্য জানেন, এমন একটা বংশ থেকে জন্মগ্রহণ করছি সেই জন্য আমি নিজেকে ঘৃণা করি। তখন স্যার আমার মাথায় হাত দিয়ে বললো যে টেবিলে গিয়ে বসো। তারপর যেটা হলো স্কুল চেঞ্জ করলাম, আব্বুকে বললাম যে সাইকেল লাগবে, তখন আব্বু আমাকে একটা সাইকেল কিনে দিল, লেডিস টাইপের সাইকেল ছিল। তো আমার চাচাতো ভাই একটা আবার সাইকেলের মানে আর কি ব্যবসা করতো, ওখান থেকে একটা সাইকেল কিনে নিয়ে আসছি 3,500 টাকা। ওই সাইকেল দিয়ে আমি ওই স্কুলে ভর্তি হলাম, বাজান স্কুলে ভর্তি হওয়ার পর ওই স্কুলের নিয়ম ক্যারেট স্কুলের নিয়ম অন্যরকম নিয়ম, মানে একদম ফার্স্ট খুব ভালো আর কি, সব ইংলিশে কথাবার্তা সব ইংলিশ, মানে আদৌ আমি জানি না যে গ্রামে এরকম স্কুল আছে না নাই, এটা দেখতে আর কি আমার অবাক আর কি। তো ওই স্কুলে গিয়ে আমি নিজেকেই কন্ট্রোল করতে পারি না, মানে এইরকম মানে এই স্কুলে যেরকম লেখাপড়া করি ওই স্কুলে গিয়ে তার চেয়ে বেশি করি, তারপরও নিজেকে কন্ট্রোল করতে পারি না।
কন্ট্রোল মানে কি মানে
ফার্স্ট হতে পারি না, ফার্স্ট বলতে আমি মানে 20-এর আগে রুল হতে পারি না, ইম্পসিবল।
আচ্ছা আচ্ছা,
মানে আমার দ্বারা সম্ভবই ছিল না। ওখানে তো আমাকে মানে কেউ তো আমাকে চিনে না, ভাইকে চিনে এবার আমাকে তো কেউ চিনে না, ওখানে যদি পড়া না করি তারপর দেখা যাবে মার। তো আস্তে আস্তে আমি আমাকে মারে, আমি ভাবি যে আমি একটু বড় একটা ছেলে আমাকে সাথে মারে। আরেকদিন কি করলো ও, এখানে একটা জিনিস মিষ্টি হয়ে গেছে, ক্লাস 5 আমি যখন পড়ি তখন ক্লাস 5 একটা কবিতা আছে ঝোনাকিরা আহসান হাবিব, তারা 1-2-3 করে নিল এমন একটা কবিতা আছে কিন্তু। তো ওই যে আমি আপনাকে বললাম না যে আমার কিন্তু মুখ দিয়ে কিন্তু মানে মাঝে মাঝে কিন্তু মানে কথার কিন্তু প্রবলেম হয়। তো একটা হিন্দু টিচার ছিল, উনি খুব রাগি ছিল, তো আমি বলতে বলতে মানে 12 লাইন পড়া ছিল, 12 লাইনের মধ্যে 10 লাইন পড়ে ফেলছি, 11 লাইনের মাথায় মানে মুখ দিয়ে আসছে না আরকি। তো আমি স্যারকে বললাম যে স্যার আমি একটু আটকে গেছি, একটু পরে বলতে, একটু পরে কিন্তু বের হয়েছে। তো স্যার আমাকে বললো যে ওই টেবিলের পিছনে গিয়ে পায়ের নিচে হাত দিয়ে কানে ধরো, মানে দেখটাকে বলে কুমড়া মুরুক আর কি।
কি বলে
মানে?
হ্যাঁ না, কি এটাকে কি বলে?
কুমড়া মুরুক বলে আর কি।
কুমড়া মুরুক?
হ্যাঁ।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে। 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2 এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি, 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি টি ব্যাগের স্মার্ট প্যাক। তাই যেখানেই থাকো, যেখানেই যাও, ব্যাগ প্যাকে সব সময় সহজেই সাথে রাখতে পারো এই স্মার্ট প্যাক। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। 4 মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, যে কিবরিয়া আছে আপনাদের সঙ্গে এবং আজকে এখানে মুস্তাক অর্থাৎ মুস্তাফিজুর রহমান রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। হ্যাঁ মুস্তাফিজ, আমরা যেখানটাতে ছিলাম তারপর
তারপর বললো যে টেবিলের পিছনে গিয়ে পায়ের নিচে হাত দিয়ে কান্দ, কারণ পায়ের নিচে হাত ধরে কান ধরছে, মানে কান ধরে বসে আছি। এখন আমার এক হাত পিছনে কিন্তু কল, এখন আমার পাছাটা যদি একটু পিছাই তাহলে কিন্তু কলের মধ্যে ঠেকে যায়। তো মাঝে মাঝে কিন্তু কলের মধ্যে ঠেকাই দেয়, ঠেকাই মানে একটু কিন্তু রিল্যাক্স লাগে, কারণ স্যার আবার মানে বেদ দিয়ে গিয়ে পিছনে এমন ভাবে একটা মারছে, তখন আমি মানে কাঁদতেছি। আর মাথাটা তো একদম নিচে, মানে চোখ মুখ দিয়ে একদম অলরেডি রক্ত চলে আসে। মানে ওই স্যারের কাছে গেলে মনে হয় যে আমাদের ওইসব বংশ কিছুই না, এত রাগি ছিল, হিন্দু ছিল। মানে ওই স্যারের হাতে যারা যারা লেখাপড়া করছে অনেকেই দেখা যায় যে বিসিএস কেলে না, ভালো ভালো আর কি কমিশন। তো স্যার এই দিক দিয়ে ক্লাস নিতেছে, মানে আমাকে স্যার ফিল করেনি। এক পর্যায়ে ক্লাস নেওয়া শেষ, স্যার বাম পাশে তাকায় দেখে যে আমি, তো আমাকে বলতেছে মুস্তাফিজুর মুস্তাফিজুর। তখন আমি তো বলতেই পারিনি, তখন আমি সেন্সলেস, তখন আমি একদম মানে শক্ত হয়ে গেছি, কাঠের মতো, কাঠের মতো শক্ত, মানে যেভাবে আসি সেভাবে শক্ত। তো আমাকে স্যার ধরলো, ধরার পর দেখে যে আমি একদম শক্ত হয়ে গেছি, সেন্সলেস। তখন আমাদের স্কুলে কিন্তু বিস্কিট দিত, আমার কিন্তু মনে আছে স্পষ্ট। তখন আমার চাচাতো ভাই একটা ছিল আমার সাথে পড়তো, হারুন ছিল। তখন হারুন আমাকে ধরে, স্যার ধরে আমার টেবিলে নিয়ে গিয়ে যখন টেবিলে বসাইছে, তখন আমি তো একদম মানে চোখ মুখ উল্টে দিয়ে একদম শেষ। গরমের দিন ছিল, তখন স্যার আবার একটা হাত পাকা নিয়ে আসছে, স্যার নিজে বাতাস করলো আর পানি দিল। আমাদের নিয়ম ছিল টিফিন হওয়ার আগে এক প্যাকেট বিস্কুট, টিফিন হওয়ার আগেই আমাকে স্যার 5 প্যাকেট বিস্কুট দিয়েছে, ইভেন টিফিন হওয়ার পর আর এক প্যাকেট পাইছি। আমি বিস্কুট পাইতো একদম খুব খুশি, মানে আমাদের কষ্ট দিছে, কষ্টটাকে কষ্ট মনে হয়। তো তারপর দেখা যায় যে আমি যখন ওই স্কুলটাতে আসলাম, ক্লাস 8 এ যখন ভর্তি হলাম, তখন তো মানে আমি কন্ট্রোল করতে পারি না। তখন আমার একটা হিন্দু ফ্রেন্ড ছিল, সে বলছে যে কয় আজকে তো ক্লাস আছে, আজকে তো ওই পড়ার তো চাপ বেশি, তোর তো পড়া হয়নি আর আমার তো পড়া নেই, চল আজকে সিনেমা দেখ। তো কাল ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গেলাম, প্রথম সিনেমা আমার জীবনে, ফার্স্ট হিন্দু ছেলে দেখাইছি। সিনেমাটা দেখছি, দেখার পর দেখি ভালো লাগে, এত বড় বড় মানুষ, 12 টাকার টিকিট কেটে সবার সামনে ঢুকলাম, এত বড় মানুষ দেখে মানে ভয় পাই আর কি। পরে দেখলাম যে ভালোই লাগে, গান টান দেয় একদম ভালোই লাগে। তো আরেকদিন এরকম করে স্কুল ফাঁকি দিয়ে বাড়িতে সুপারি গাছ ছিল, সুপারি পালাম, এক বস্তা সুপারি পালাম, 200 টাকা বিক্রি করলাম। বিক্রি করে যাই মানে ক্লাস ফাঁকি দিয়ে,
নিয়মিত সিনেমা দেখছি।
হ্যাঁ ক্লাস 9 এ যখন যখন পরীক্ষা দিব আর কি, ফাইনাল পরীক্ষা দিব, রেজিস্ট্রেশন করব, তখন দেখা যায় যে আমি বাড়ি থেকে ওই সাইকেলটা বিক্রি করে ঢাকাতে চলে এসেছি, ওই উত্তরা চলে আসছি। উত্তরা আমার ছোট দুলাভাই ছিল, উত্তরা মাদ্রাসার ওই ইয়া প্রভাষক ছিল, ওই দুলাভাইয়ের কাছে এসেছি। দুলাভাই আবার ভাইয়ের, ওই যে আমার ভাই যে একটা গাজীপুরে ছিল যেটা আপনি বলছিলাম তিন নম্বরটা, আমি যে মাদ্রাসা করে কমপ্লিট আমি চলে এসেছি, ওখানে ছিল, ভাইয়ের কাছে নিয়ে গেছে, ভাই আমাকে সুইটারের কাজ দিয়েছে। সুইটার কিন্তু অনেক কষ্টের কাজ, মানে ভাই আমাকে শিক্ষা দিবে আর কি, ঢাকাতে গিয়ে জন্য আসছি, সবচেয়ে কষ্টের কাজ দিবে। তো সুইটার কাজটা শিখলাম, এক মাসে বেতন তুললাম, প্রথমে বেতন তুললাম 12,000, মানে অনেক একটা ক্রিটিক্যাল কাজ ছিল, তো কাজটা আমি পারি আর কি, অনেক মানে পেচের কাজ ছিল, কাজটা পারি। এক মাসে বেতন তুললাম 12,000, তারপরের মাসে দেখা যায় যে আমার জ্বর আসছে, মানে শরীর কেঁপে কেঁপে জ্বর আসছে, কারণ ভাই আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। বাড়িতে গিয়ে তো ওই যে আর তো লেখাপড়া তো আর করি না, ওই ভালো লাগে না, স্কুলে আবার ভকেশনালে ভর্তি হলাম, মানে নিজেকে একটু সিনিয়র সিনিয়র মনে হয় আর কি। তো বাড়ির পাশে ভকেশনাল, ভকেশনালে ভর্তি করাই দিল। স্কুলে তো আসি এগুলা সব আর কি, মানে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আপনার বাজারে এসে বইগুলা দেখে সারাদিন, আপনার স্কুলে পাশে বড় বড় ভাই যারা আছে, মানে আপনার রাজনীতি যারা করে ওদের সাথে মানে চলি আর কি, মানে এক পর্যায়ে দেখা যায় যে আমি সিনিয়র টাইপের সাথে ঢুকে গেছি আর কি, বড় বড় ভাই সবাই আমাকে ডাকে আর কি। কিছুদিন পর আমার আবারও না ভালো লাগতেছে না, খালি ঢাকা যেতে ইচ্ছে করে। তো তখন আমি কিন্তু বাড়িতে ভালো একটু কাজ টাজ করতেছিলাম আর কি, কৃষি কাজ টাজ করতেছিলাম বাড়িতে, ছোট একটা গাভী ছিল, গাভীটা বড় হয় না আর কি, প্রবলেম ছিল গাভীটার, একটু কষ্ট ছিল। আম্মুকে বলছি যে আম্মু গাভীটা বিক্রি করে, আব্বু আবার আর একটা সালিশের মধ্যে চলে গেছে বাজার পাশে সালিশ, আম্মুকে বলছি যে আব্বু তো বাজার পাশে সালিশ, বাবাকে নিয়ে গরুটা বিক্রি করবো। তো আব্বুকে আবার জানাইনি, মানে গাভীটা যেতে যাচ্ছে না, কলার গাছের যে খোল গুলো আছে না আপনার যেগুলো শুকায় যা, ওটা দিয়ে গলায় বেঁধে টেনে টেনে নিয়ে গেলাম গাভীটাকে, নিয়ে গিয়ে রিক্সাতে তুললাম। রিক্সাওয়ালাকে বললাম যে মামা কোনো কথা বলবি না, তুই আমার সাথে যাবি, তোকে আমি 200 টাকা দিব, গরু বিক্রি করবো, কি করি সেটা আমি দেখাবি। পরে গরুটা বিক্রি করলাম 4,500 টাকা, তখন বিক্রি করে ওকে 200 টাকা দিলাম, ভালোভাবে খাওয়ালাম। খাওয়ানোর পর আমার নদীর ওই পর একটা ফ্রেন্ড ছিল রুবেল, রুবেলে বললাম চলো ঢাকা চলে দিই। তারপর ঢাকা চলে এসেছি, গুলশান আসছি, এসে দেখিতে সব VIP একদম, কি অবস্থা, বিরিশ উপর দিয়ে ট্রেন উড়ে, মানে ওখানে কোনো রুম টুম পাবে না। তখন আমার বড় ভাই কিন্তু গাজীপুরে থাকতো, তখন হঠাৎ করে মনে হলো যে গাজীপুরে যাবো, গাজীপুর তো আমার ভাই থাকে, গাজীপুর চৌরাস্তাতে আসছি, আসার পর ভাই আমাকে ধরে কান্দাকে দিয়েছে, আমি ভাবছি ভাই আমাকে মারবে, ভাই আমাকে ধরে কান্দাকে দিয়েছে, আম্মু তো একদম শেষ, তুই বাড়ির সবাই ছোট, তুই চল বাড়িতে যান। তারপর বাড়িতে চলে আসছি, আসার পর বাড়িতে চাপি এসে আসেন, তো আমাদের বাসার পাশে একটা ফ্যামিলি, ওরা কিন্তু মানে আউটের আর কি লোক, মানে আমাদের এলাকার মধ্যে কিন্তু আব্বুরাই কিন্তু সব, তো ওরা কিন্তু মানে একটু বাহিরে, ওরা খুব একটু ভদ্র টাইপের। ওর আব্বুরা দুই ভাই ছিল, একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হচ্ছে অনন্যা। তো তখন ক্লাস 8 পড়তো মনে হয়, মানে ওকে আমি অনেক ছোট দেখছি, ইভেন ওকে আমি প্যান্ট পরা অবস্থা কুলে নিয়েছিলাম মনে আছে ছোট সময়। তো অনন্যা তো ওর পিছনে দেখি না অনেক ছেলে ফেলে ঘুরে, তো তখন আমি আবার কিন্তু স্টাইল করতাম, তো ওই মেয়েটা না আমার দেখে তাকাই থাকতো। আমি এলাকার মধ্যে ঘুরি ফিরি, কিন্তু কখনো রিলেশন, প্রেম, ভালো লাগা এসব আমার কাছে পছন্দ না, যে আমি আছি আমার মতো চলছি। তো আস্তে আস্তে দেখা যায় যে ইন্ডিয়া থেকে যেগুলো আসে আপনার আপনার দুই নম্বর জিনিস ফ্যান্সি দিলে আগে সবই আসে। তো আমি প্রথমে আমার ফ্রেন্ড আমাকে একদিন সিগারেট খাওয়াইছি, সিগারেট খাওয়ানোর পর দিন বলছে যে গাঁজা খাবো, তো আমি বললাম যে গাঁজা কি, তারপর গাঁজা প্রথম দিন খাইছি, ঈদের আগের দিন ছিল, তো একটা বক্স নিয়ে আসছি আর কি, বক্সের সব কিছু কিন্তু আমারই ছিল, মানে একটা কনসার্ট করছি আর কি আপনার জোৎস্নারাত, কনসার্ট করার পর এখন ফ্রেঞ্চি ডিল নিয়ে আসছি আর কি, সবগুলা খাইছি, কারণ আমি তো একটু ছোট না, আমাকে কেউ খাওয়াতে চায় না। এখন আমার একটা ভাতিজা ছিল, ভাতিজা বললাম যে বাবা কি করবো, সবাই খাওয়ালা আমাকে দিয়ে না, তো এই দিন আমার জীবনে প্রথম ফার্স্ট আর কি। ও বলছে যে শুকনা আছে, কিন্তু শুকনা কি করে গাঁজা, তো আমি বললাম যে গাঁজা খাবো। তো আম্মু আবার কিন্তু পান খাইতাম, কিন্তু মাঝে মাঝে পান খাইতাম, তো আম্মু আবার ফোন করে বলছে যে বাবা আমি তো পিঠা বানাচ্ছি, 2 কেজি মিষ্টি নিয়ে আসবি। তো আমি মানে বক্স টক্স উঠাইয়া দিয়ে আমি চিনিটা হাতে নিয়ে, তখন শীতের সময় ছিল, তখন কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আসতেছি আর কি, তখন আমাকে দিছে গাঁজা। তো গাঁজা খাওয়ার পর না কোনো কিছু ফিলিংস পাই না, যখন মানে মানে হিন্দি গান হেডফোন দিয়ে শুনতে শুনতে বাসায় আসছি, আশা করে দেখি রাত 12টার দিকে সবাই ঘুমায় গেছে, আম্মু পিঠা বানাচ্ছে, জোৎস্না বাজছিল, তখন চিনিটা নিয়ে আম্মুর সামনে গিয়ে আমি হাসতেছি, আম্মু বলতেছে যে হাসাহাসি বাদ দে, ওই টেবিলে, তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, বলতেছে যে টেবিলের উপরে হেরিকেন আছে, হেরিকেনের পাশে ভাত আছে খা। তারপর রুমে গেলাম, যাওয়ার পর বলতেছে যে একটু হেরিকেনটা নিয়ে, হেরিকেনটা নিয়ে এসে আম্মুর সামনে হাসতেছে, আম্মুকে বলতেছে মানে কেমন লাগতেছে, আম্মুকে বলতেছে যে আম্মু আমাকে ভূতে ধরছে, তুমি আব্বুকে ডাক দিয়ে আমাকে একটু একটু ঝাড়া ফুঁ দাও। তারপর বলতেছি যে দেখো আমি আমি শেষ, আমাকে বাইরে কে জানি ডাকতেছে এশিয়া বিষয়ে। গাঁজা খাইলে যে এরকম হয় আমি আমি তো জানি না, জীবনে প্রথম মেয়েছি। খাওয়ার পরে মনে করেন যে একদম খুব খারাপ লাগতেছে, তো আব্বু পানির মধ্যে ঝাড়া ফুঁ দিয়ে পানি খাইলাম, খাওয়ার পর ঘুমাই গেলাম। ঈদের দিন সকালে সবাই ঘুম থেকে উঠছে, আমাকে তো ডাক দিয়ে তুলতেই পারে না। তো আমার বাড়ির অনেকটা দূরে একটা বাইরনা ছিল, কাদির নাম। কাদিরকে বললাম যে মামা দেখো এরকম আমি তো কালকে রাতে ভূতের দর্শন, এখন আমি গাঁজাও খাইছিলাম। ও আমাকে বলতেছে বাবা গাঁজা নিজের বাবা কেউ ছাড়ে না, যে খাই তাকে ধরে। তখন আমি জিনিসটা বুঝতে পারলাম যে আসলে আমাকে গাঁজাই ধরছিল না। তারপর থেকে কানে ধরলাম যে গাঁজা জীবনে খাবা না। আর ইভেন আমার যেটা হয় যে ফেন্সি দিলাম কিন্তু মাঝে মাঝে কিন্তু খাইতাম, তো কিসের জন্য খাইতাম সেটা আমার মানে ভয়েসটা ক্লিয়ার করার জন্য। তো ওদের ওই অনন্যার বাড়ির সামনে একটা দোকান আছে, দোকানে এসে বসে থাকতাম, বক্স বাজাতাম, গান বলতাম। তো মাঝে মাঝে বাইক দিয়ে বাজারে যেতাম, আব্বুর যে একটা বাইক ছিল। আর ভাই তো মনে করেন বাড়ি থেকে বের হইলে এমন দিন যায় এক সপ্তাহ পর আমার বাড়িতে ফিরে, কোন সময় দেখা যায় যে 50,000 টাকা নিয়ে এসছে, কোন সময় দেখা যায় 20,000 টাকা নিয়ে এসছে, কোন সময় দেখা যায় যে আসেই নেই, মানে এরকম আর কি। মানে ওর ইচ্ছা দিলে দিত, না দিলে নেই। তখন আমি বাইক নিয়ে বাজারে যেতাম, যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমার মাঝে মাঝে টাকা প্রবলেম হতো। তখন আমার ফ্রেন্ড সার্কেলটা ছিল, আমি বাইক নিয়ে আমাদের বাড়ির পশ্চিম পাশে বাজারের সাথে আর কি ফাঁকা একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে রাত 12টার পর দাঁড়াইতাম। দাঁড়ানোর পর মানে ড্রাগ যেগুলো আর কি নিয়ে আসতো, দুই নম্বর জিনিস মানে ইন্ডিয়া থেকে যে মালগুলো পাশে আসতো, আমরা সামনে দাঁড়াইতাম, বলতাম যে মামলাম আমরা তো এলাকারই ছেলে, তো আমাদেরকে আবার কিছু বলতো না, 400-500 টাকা ঢের নিয়ে আবার চলে যেত আর পাগলে দিয়ে কি পাউস খাচ্ছে না। তারপর আস্তে আস্তে মেয়েটা স্কুলে যায়, তারপর দেখি যে একটা ছেলে না ওকে ডিস্টার্ব করে ভোকেশনাল, হ্যাঁ অন্যকে ডিস্টার্ব করে। ডিস্টার্ব করার পর আমি ওই ছেলেটাকে তো স্কুলের মানে স্যারকে সরাসরি গিয়ে বললাম যে স্যার ক্লাস শেষে ছেলেটাকে পাঠাই দিন। কয় কেন আমি আমি আপনাকে বলছি পাঠাই দিতে, পাঠাই দিবেন, নো কথা নো সাম। মানে স্যারটা আর কি নতুন ছিল আর কি, তো এখনো স্যারের বিল কিন্তু হয়নি, মানে ইয়াং ছিল আর কি। তারপর স্যার বললো, আমি বললাম যে আপনাকে পাঠাই দিতে বলছি পাঠাই দিবেন, নো কথা। তারপর উনি আবার পাঠাই দিলে, পাঠাই দেওয়ার পর ছেলেটা আসছে, ছেলেটাকে ভালোভাবে বুঝাইলাম, বললাম যে ভাইয়া দেখো এসব ভালো না, আমি তো মেয়েটাকে লাইক করি সব বলতে পারি না। ছেলেটা আমাকে বলতেছে তোমাকে কি বল লাইক করে, ও যখন তুমি বলছে তখন আমার খুব খারাপ লাগছে যে ছেলেটা কত দূর থেকে আমার বাড়ির পাশে স্কুলে পড়তে সে আমাকে তুমি তুমি বলে। তখন ঠাস করে একটা থাকতাম বলো। তারপর মারার পর বললাম যে তুমি আমাকে চিনো, কয় না। আমি যে তুমি কি রাফিকে চিনো, কো হ্যাঁ চিনো, রাফিকে আমার কথা বলি। তো রাফি আবার চেয়ারম্যানের ছেলে ছিল ওর বাড়ির পাশে, তো রাফিকে বললো কো মোস্তাক ভাইয়া তোমার ফ্রেন্ড এসে আবি সাহেব। ও যখন বলছে পরের দিন আমাকে বড় ভাই আমাকে সম্মান করে আর কি। তখন অনন্য স্কুলে যায় আর আসে। অনন্যার আব্বু কিন্তু আমাদের ফ্যামিলি কাউকে কিন্তু ভালোবাসতো না, মানে ওরা একটু শিক্ষিত টাইপের ছিল আর আমরা একটু ঝগড়াঝাটি পাড়াপড়শি ছিল। তো অনন্যাকে প্রায় বলতাম যে তোমাকে আমি স্কুলে বাইক দিয়ে দিয়ে আসবো বা যা বসি, তো ওনার কোনো কিছু বলতো না, খালি তাড়াই রাখতো। তখন অনন্য আমাকে একদিন একটা কথা বলছে, ভাইয়া তোমাকে একটু কথা বলবো, বুঝি বলো তোমার চোখ গুলো না অনেক ভালো লাগে মায়ের। তখন আমি বলতাম যে এটা একটু কথা বললা, হ্যাঁ এটাই বলা ছিল। তো আস্তে আস্তে না অন্যদের কিন্তু 5 বোন ছিল, আমি আস্তে আস্তে ওদের বাড়িতে চাপতে ধরলাম। ওই কিন্তু সবচেয়ে বড় ছিল, তো ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে আমি ছাড়া কোনো ছেলে ঢুকতে পারে না আর কি। তো আস্তে আস্তে দেখা যায় অনন্য বাচ্চা মামা ডাকতাম, ওর আম্মুকে ওর চাষিকে আমি মামি ডাকতাম কিন্তু, তো আমাকেও খুব আবার কিন্তু এক্সপেক্ট করতো। তো মানে প্রতিদিন আপনার যাইতাম, খুব ভালোবাসতো, সবাইকে ভালো জানতো আর কি। তো কোনো কিছু প্রবলেম হইতে, তো ইভেন আমি তখন যেটা করতেছিলাম মোবাইলে কাজ শিখতেছি, মানে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতেছি। তখন আমি আমাদের বাড়ির ওই পাশে যে আপনার যে নদীটা আছে, নদীটার ওই পাশে একটা বড় একটা বাজার আছে আর কি, 4 কিলোমিটার পূর্ব পাশে, ওখানে গিয়ে একটা ভাইয়ের কাছে কাজ শিখি। কাজ শিখি মানে সকালে ওকে আমি স্কুলে মানে দিয়ে আসি, দিয়ে আসি হ্যাঁ কিছু পিছিয়ে যাই বা এমনি আর কি ফ্লো করি। তো তারপরে দেখা যায় যে বাইকটা নিয়ে দোকানে চলে যাই। তো অনেকেই কয় যে এত এত বড় এত বংশের ছেলে মোবাইলের কাজ শিখেছি। এখন আমার রাগ ছিল, একটা ছোট সময় আমি একটা MP4 কিনছিলাম আর কি, ভিডিও গান টান দেখতাম, তখন ওইটা 500 টাকা দিয়ে কিনছিলাম, ইভেন আমি 1200 টাকা দিয়ে ঠিক করছি। তো আমার ভিতরে রাগ যে একটা জিনিস 500 টাকা দিয়ে কিনলাম, 1200 টাকা নিল কি কারণে, এটার ভিতরে কি আছে আমি দেখবো। তখন আমি মোবাইলের কাজটা শিখতে এসেছিলাম। মোবাইলের এমনিতে সফটওয়্যারের কাজ বাদে মানে সবকিছু, ICMIC সব কিবোর্ড মাদারবোর্ড সবকিছু কাজ শিখতেছি। শিখার পর এক পর্যায়ে দেখা যায় যে আমি ভালোই কাজ শিখে ফেললাম। তখন উপজেলা পর্যায়ে একটা মামা আছে, মামা আপনার ওই স্কুলের মাস্টার ছিল, ইভেন ওনার একটা দোকান ছিল আর কি, নতুন মোবাইল বিক্রি করতে এবং সার্ভিসিং ছিল। তো উনি আবার সার্ভিসিংটা মানে করেন আর কি। তো একদিন মামাকে গিয়ে প্রোপোজ করলাম যে মামা আমি আপনার এই কাজটা করতে চাই, তো আপনি কীভাবে করেন? তারপর উনি বললো যে তুমি হাত দিয়ে তুলের ভাই না, আমি করে দিই। তো উপজেলা চেয়ারম্যান ফারুক তোমার কি হয়? পরে বললাম যে ফুফাত্তো ভাই।
ওকে,
পরে বললো যে ফারুকের সাথে একটু কথা বলা দাও। তারপর ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলাই দিলাম। ফারুক ভাই বললো যে হ্যাঁ, এটা আমার ভাই হয় মাতো ভাই।
তো পড়াশোনার পাশাপাশি আপনি কাজটা করার চিন্তা করছেন? ওকে,
তো তখন আমার কিন্তু ভকেশনাল কিন্তু ভর্তি আছে যাই না। আমার কথা হচ্ছে যে এমনিতেই লেখাপড়া করবো, পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিবো। এছাড়া এদিক দিয়ে অনন্যাকেও ফলো করি, এদিক দিয়ে মোবাইলও কাজ করি, মাঝে মাঝে ক্লাসে যাই, তো যাই না। তো দেখা যায় যে মোবাইল সার্ভিসিং এ ডেলি 400-500 টাকা আমার কিন্তু আসতেছে। তখন বাইক দিয়ে যাই, আর বাইকের তেল খাইতো খুব, আপনার অনেক পুরোনো দিনের গাড়ি, তো বাইরে তো চালাইতো না আরকি। তখন রাত্রে আসি, 10টার দিকে কাজ সেরে আসি, আম্মুর জন্য পান টান না বিষয় অনেক সময় অনেক কিছু নিয়ে আসে। আস্তে আস্তে দেখা যাচ্ছে আম্মু আমাকে বলতেছে তুই বাজার নিয়ে আসবি, এসে কারণ আমি বাজার টাজার সব কিছু নিয়ে আসি। তো এইভাবে করার পর আমার ওই দিক দিয়ে মানে মোবাইলের কাজটা খুব ভালোই চলতেছে আর কি। তো আস্তে আস্তে দেখা যায় যে মানে আমি তখন একটা ডিসিশন নিলাম, না আমি টাকা কামাই করতেছি, টাকা কামাই করবো আর লেখাপড়াটা কমপ্লিট করবো। এভাবে করতে করতে ক্লাস 9 এ পরীক্ষাটা দিলাম। এদিক দিয়ে গোল টাইমের ছিল না এটা, হাসছে। আসার পর বলতেছে যে আজকে তুমি আমাকে চিঠি দিছো, কালকে আমি তোমাকে দেবো, ইভেন কি লিখছো সেটা আমি পরে বলবো তোমাকে। পরে সে পরের দিন ওই জায়গাতে দাঁড়াইছি, সে আমাকে একটা চিঠি দিল।
চিঠিতে কি লিখেছিলেন মনে আছে?
মনে আছে, অল্প একটু মনে আছে যে দেখো আমি তোমার জন্য এরকম মানে তোমাকে আমি সবসময় ফিল করি, যখন মোবাইলে কাজ করি দেখা যায় যে হট গান দিয়ে আইসিটার মধ্যে হিট দেই, আইসিটা হিট দিতে গিয়ে পুরো মোবাইলটাই শেষ হয়ে যায়, তোমার কথা আমি সবসময় ফিল করি। অথচ দেখা যায় কাস্টমারকে তখন আমি মানে আমার জরিমানা দিতে হয় আর কি, এই হাবিসাবি। তো মানে এমন ভাবে আর কি তোমাকে সবসময় আমি সবসময় মিস করি, এই সেই, তুমি কি বুঝে না আমার চোখের ভাষা, এই সেই, আমি কিসের জন্য তোমার দিকে তাকাই থাকি। তো সেও সে মানে সে আর কি চিঠির মধ্যে লিখলো যে আমি তো তোমাকে ফিল করি, আমি কখনো বলতে পাই না তোমাকে, ভয় পাই তুমি এরকম উগ্র টাইপের, তোমাদের ফ্যামিলি এরকম খুব ভয় লাগে আর কি। তো আমি বললাম যে ভয় কি আছে, আমি কি মানুষ না? তুমি তো একটা ছেলেকেই বিয়ে করবা, আমার মতো ছেলেকে, আমি তো মানুষ। এই মানে এই এই জিনিসগুলো আর কি লেখা ছিল চিঠির মধ্যে। তখন আমি একটা ডিসিশন নিয়ে ফেললাম যে আমি লেখাপড়াটাও চালাবো, সাথে রিলেশনও করবো এবং বিজনেসটাও করবো আর কি। তো মামা আমাকে আবার প্রস্তাব দিল যে ভাগনা আমি তো দোকানটা ছেড়ে দিচ্ছি, দোকানের সিকিউরিটি হচ্ছে 1,00,000 টাকা আর দোকানে মনে হয় 5-7 লাখ টাকার মাল আছে, এবং ওই মার্কেটটার মালিক হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মামা শ্বশুর। ওনার সাথে আমি গিয়ে কথা বললাম চাচাতো ভাইকে নিয়ে, উনি বললো যে ভাগনা তুমি যদি দোকান নেও তুমি 1,00,000 টাকা ওনাকে দিয়ে দিবা, তোমার কোনো কাগজপত্র লাগবে না, তুমি যতদিন করতে পারো। তো আব্বুকে বললাম, আব্বু এসে টাকাটা দিল, দোকানটা আমি নিলাম, মানে সর্বমোট 7,00,000 টাকা চলে গেছে আর কি। তখন আমি গাড়িটা চেঞ্জ করে ফেললাম, তখন আমি ফ্রিডম গাড়ি নিলাম আর কি, 100 একদম নর্মাল, ভালোভাবে আর কি বিজনেস করতেছি, তো ভালোই আর কি চলতেছে। স্কুলে আসি, ক্লাস করি, ক্লাস 9 এ পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর ক্লাস 10 উঠলাম। এখন ও কিন্তু করছে ক্লাস 9 এ। হ্যাঁ, একই স্কুলে কিন্তু করছিল, ওই আপনার জেনারেল আর আমি ছিলাম ভকেশনাল আর কি। তো স্কুলে যাই না এমনিতে, মানে ক্লাস ক্লাস করি না। কথা হচ্ছে যে ভকেশনাল আমি অনেক সিনিয়র দিয়ে পিছিয়ে পিছিয়ে পোলাবানের সাথে ক্লাস করবো, মানে আমার চেহারাটা ছোট হলো, ইভেন আমি সবসময় নিজেকে সিনিয়র ভাবতাম আর কি। তো এইভাবে আমার মানে সময়টা ভালো মানে মানে চলছে। তো রমজান আসছে, রমজান আসার পর তো সেও স্কুলে যায়, একদিন স্কুলে পিছনে গিয়ে এর সাথে অনেক কথা বললাম, তো না আমাকে হাত ধরে খেলে কাঁদতেছে, আমি না তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমার আব্বু যদি না মানে, দেখো না মানার কি আছে, আমরা কথা বলবো, আমরা একটা সেটেল হওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করবো, নাকি আমি কোনো কিছু করতে পারি নাকি, নতুন একটা বিজনেস ধরলাম, একটা একটা হাল ধরলাম সংসারে, দেখি আমি কোনো কিছু করতে পারি নাকি। তখন যেটা করছে যে ভাই আবার মাঝে মাঝে বাসায় এসে দোকান থেকে আমার কাছে ধাপ্পি দিয়ে 5,000-10,000 নিয়ে যায়, এভাবে দেখা যায় আস্তে আস্তে সব কিছু আর কি নিয়ে যাচ্ছে। তো আমাদের বাসার পূর্ব পাশে আমার একটা চাষা ছিল, উনি আবার কিন্তু মানে সব জমি জামা কিন্তু শেষ করে ফেলতো, ওনার 7টা ছেলে ছিল। তো উনি পাটগ্রামে চলে এসছে এক বাড়িতে, মানে এক বাড়িতে থাকবে আর কি, তিন মজুর হিসেবে ছেলে মেয়ে সবাইকে নিয়ে থাকবে আর কি। তো আব্বু আর বলতেছে আমার এখনো যা আছে অনেক কিছু আছে, আমার ভাই আমার এত থাকতে মানুষের বাড়িতে গিয়ে কাজ করবে কেন। তো ওই চাষার 7টা ছেলে ছিল, 2টা মেয়ে ছিল, মেয়ে 2টা একটু প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী ছিল আর কি। তো আমাদের বাড়ির পাশে আব্বু 900 জমি দিছে যে 900 জমির মধ্যে তোমরা থাকো। এখন আমার ওই ভাইটা গাজীপুর থেকে বাড়িতে চলে গেছে, যাওয়ার পর ওই ভাইও বাড়িতে সংসার টংসার করতেছে। তো হঠাৎ করে ওই 2টা মেয়ে যে ছিল প্রতিবন্ধী বন্দি, বড় মেয়েটা হিন্দু বাড়িতে কাজ করতো। হঠাৎ ওই বড় মেয়েটা আমার চাচাতো বোন আর কি, যেটা প্রতিবন্ধী টাইপে ছিল, ও ওখানে মানে প্রেগনেন্ট হয়ে গেছে। তো মানে প্রতিবন্ধী ছিল ওর, কোনো বিয়ে মানে বিয়ে শাদী হয়নি। তো আল্লাহ জানে কাজটা কি করছে আদৌ আমি বলতে পারি না, আল্লাহ পাক জানে। তো তখন আব্বুকে বলছিল যে আমার চাচা যে 900 জমি চাকরা দিয়ে দেবো। আব্বু বলছে যে টাকা দিয়ে দিলে কালো দিয়ে দিব, কয় কিসের টাকা। তারপর বলছে যে আমার তোমার ছেলে আমার মেয়েকে প্রেগনেন্ট মারিয়েছে এই হিসাবে সেই, মানে নানান দিদি ইচ্ছা আর কি। তখন আব্বুর তো রাগ, কারণ আব্বু আবার ভাইকে ডাক দিবে, ভাইকে ডাক দিয়ে আব্বু তো আবার আমার ভাইয়ের হাতটা আব্বুর মাথা দিয়ে বললো যে বাবা তুই কাজটা করছিস, যদি করিস তাহলে বল আমি টাকা দিয়ে শেষ করে দিব। তো ভাই আবার আব্বুকে বললো যে আব্বু আমি যদি তোমার সন্তান হয়ে থাকি তাহলে আমি এই কাজটা করিনি। তো আম্মু আম্মু আবার কিন্তু আমার ভাইরে একটা কথা বলছিল যে স্পষ্ট মনে আছে যে বাবা তিন পড়ার জন্য তুই হাফেজ কমপ্লিট করতে পারলি না, তুই দেখবি দুনিয়াতে ভোগ করবি, তুই এমন বড় একটা ঝামেলা করবি। তখন ভাই কিন্তু জিনিসটা বুঝতে পারছে, বুঝে আমার মানে আমার আম্মুর পায়ে ধরে বলতেছে যে আম্মু তুমি যে আমাকে বলছো এটা যেন একটা বিপদে পড়বো, এটা আমি পড়ে গেছি। তখন ওরা বলতেছে যে 40,000 দিলে জমিটা ওদের নামে লিখে দিলে ওরা কমপ্লিট করে ফেলবে। ওই দিক দিয়ে তো আবার আমার তো বিজনেস চলতেছে, অনন্যার সাথে হাই হ্যালো চলতেছে, চিঠি মিঠি গালি চলতেছে। এদিক দিয়ে আবার আব্বু আবার বলছে যে আমি কোনো টাকাও দিব না, তোরা মামলা করলে মামলা কর। আব্বু আবার বলতেছে যে এইটা হিসেবে ঝামেলার দরকার নাই, এগুলা মিটমাট করার দরকার নেই, আমি তোমাদের টাকাও দিব না, জমি টাকা ওলা দিয়ে দেবো। ওরা আবার বাহিরের লোকের বিরোধী পার্টি তো অবশ্যই সবার থাকে, তো আমাদের কিছু বিরোধী পার্টি ছিল, ওরা আবার বলতেছে যে মামলা করে দেবো, দেখো ওটা জমিটা কিভাবে বলবে আরো বেশি বেশি টাকা দিবে। তো ওরা আব্বুকে অ্যাভয়েড করে গিয়ে মামলা করে দেবে। মামলা করে দেওয়ার পর আব্বু তো খুব চালাক ছিল, আব্বু আবার টাকা দিয়ে মামলা একদম নর্মাল করে ফেলছে। তারপরে দেখা যায় যে আমি আমার লেখাপড়া করতেছি, বিজনেস করতেছি, রমজান মাস চলে এসছে, রমজানের 2 পরে আমার চাচাতো বোন একটা বিয়ে ছিল, বিয়েতে অনন্যাকেও কিন্তু ইনভাইট করা হলো।
আচ্ছা, তো তখন আপনাদের মধ্যে এই প্রেম জাতীয় কোনো কিছু এগুলো হয়নি?
এমনিতে মানে চিঠি মিঠি চলে,
চিঠি মিঠি দেওয়া হচ্ছে, কিন্তু ওই অর্থে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেটা বোঝায় সেটা কি আপনাদের মধ্যে কথোপকথনটা কি হয়েছে বা লাভ ইউ টু ইউ বলা এগুলো কি হয়েছে? হয়ে গেছে, তার মানে কি আপনারা তখন প্রেমিক প্রেমিকা হিসেবে ট্রিট করছেন? ওকে ওকে, হ্যাঁ বলুন।
মানে সকালে আমি বাসা থেকে বেরিয়ে দাবদাস করতাম, ও ওর বাড়ির সামনে দাবদাস করত, মানে একদম দেখা যেত আর কি। আমি আর অনন্যা গেট ধরলাম, গেটটা সুন্দর করে সাজাইলাম, গেটের সামনে একটা টি টেবিল ছিল। তো বর আসবে রাত্রে 10 দিকে, আর আমি আর ও টি টেবিলে বসে আছি 8 দিকে, সবকিছু কমপ্লিট করে। তো এইভাবে ফেস টু ফেস বসে আছি, মানে একটা টেবিলের ওই পাশে ও বসে আছে, এই পাশে আমি বসে। তো ওই দিন না ও না মানে ওর মানে কেমন জানি বিয়ে বাড়ির মধ্যে একটা কেমন আনিজ একটা ফিল করে। হ্যাঁ, তো না আমার দিকে মানে টেবিলের মধ্যে মানে গালে হাত দিয়ে বসে আছে দেখতেছি। ইভেন ওর আব্বু কিন্তু পিছনে বসে আছে চেয়ারে, মানে টুপি পরে মানে বসে আছে। তো ওর আব্বু কিন্তু একটু মানে ওই মানে হাসিটা বেরছিল, মানে ভাবিদের সাথে ইয়াদের সাথে অনেক কিন্তু ফাইটিং করতেছে। এদিক দিয়ে ও কি করলো মানে আস্তে টেবিলের নিচ দিয়ে আমার পায়ের মধ্যে টাচ করলো, ওর পা দিয়ে টাচ করে ও আমার দিকে তাকায়, কেমন জানি তাকায়ছে, কেমন করতেছে মানে চোখ দিয়ে পানি আসছে, তখন খালি না তাকায় আছে। তখন আমার হাতে একটা হাতুড়ি ছিল, আমি ওর হাতুড়ি দিয়ে আবার টেবিলে ঠুকঠুক করতেছি আর আমি মাঝে মাঝে তাকাই। তখন দেখা যায় যে আমিও আবার মানে আমি আবার পা দিয়ে আবার ঠুকঠুক শুরু করলাম মানে টেবিলের নিচ দিয়ে আর কি। তো ও আবার তেমন কেমন একটা ফিল করতেছে, তখন ও বলতেছে তুই একটু দাঁড়া আমি একটু আসতেছি। ওই দিন আমাকে ও হঠাৎ করে তুই দি বলতেছে, আমি বললাম যে
এমনিতে কি বলতো, তুমি না আপনি,
আপনি বলতো
আপনি থেকে তুই নেমে গেছে,
তুই নেমে গেছে,
ডিগ্রেশন বলা যেতে পারে লাভের লাভের ক্ষেত্রে।
তো বলতেছে তুই তুই বলতেছে, পরে আমি আবার পিছিয়ে পিছিয়ে গেলাম যে তুই আমাকে তুই বললি কেন,
আপনি তুই বলতেন?
হ্যাঁ, ও তো আমার মানে জুনিয়র ছিল,
সেইভাবে তুই তুই বলতেন?
হ্যাঁ তুই বলতাম। আমি যদি তুই না বলতাম তাহলে তুই আমার পিছিয়ে পিছিয়ে আসতি না, আমি তুই বলছি এই জন্য তুই আমার পিছিয়ে পিছিয়ে রাগ হয়ে চলে আসছিস, তোর সাথে কথা তো আমার হাত ধরে কান্দা কাটি করছিস, তোকে আমি খুব ভালোবাসি, আমার বুকে জড়াই ধরছে, তুই আমাকে নিয়ে চল না। আমি আবার ওকে আবার বুকের মধ্যে একদম আগে ধরলাম, ধরার পর অনেকক্ষণ আবার ফিল করতেছি, খারাপ কিছু মন্তব্য ছিল না আরকি, তখন ভালো লাগা ভালোবাসা মানে ওকে না দেখলে থাকতে পারি না, চোখ দিয়ে পাই এরকমটা ছিল আরকি, ইভেন অন্য কোনো আমার টার্গেট ছিল না। তো আবার আবার এসে বসলাম। এখন সে আমার ভাই বড় ভাই আবার ওর পিছে পিছে ঘুরতেছে। ও আমাকে
বড় ভাই পিছে ঘুরতে মানে বড় ভাই ওকে পছন্দ করে?
হ্যাঁ বড় ভাই পছন্দ, আমার আপন বড় ভাই। বড় ভাই আমার পছন্দ করে।
কোনটা? যেটা ওই যে একটু
হাফিজি মাদ্রাসা ছিল
তাও ভালো, যে গুন্ডাটা না?
না গুন্ডাটা না, গুন্ডাটা তো এলাকায় তো আসেই না, মানে তো ও আমাকে বলতেছে যে ভাইয়া তোমার ভাই তো আমার পিছে পিছে ঘুরছে।
বিরতি শব্দ। আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব এবং রাত একটার সময় ফিরব। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান, মুস্তাককে যদি আপনারা দেখতে চান, তাহলে চলে আসুন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.archer। আরো একবার বলছি www.facebook.com/kibriya.archer। পেজটি আছে RJ Kibriya name, and please like this page, like the bashonge shonge apni amar je onushtan gulo royeche dor hello 920 ebong ei onushtan ti JBSB ei tinti onushtan somporke time to time update apni khan theke paben, and chaile apni amar shonge shorashori kothao bolte paren inbox e text pathiye. Amra birotir por abar ofichhi. Royal Tiger Drink presents jaha bolibo shobto bolibo. Recharge yourself. চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। মুখোমুখি করেছি, সে আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে বলছে। আমরা তার কাছে আবারও ফিরছি মুস্তাক। তারপর
তারপর ও আমাকে বলতেছে ভাইয়া তোমার বড় ভাই তো আমার পিছনে করতেছে, তো মতি মতি ভালো দেখতেছি, একটা কাজ করছি যেখানে বসে আছি সেখানে বসে থাকি। তারপর বরযাত্রী চলে আসছে, আসার পর অনেক কথা বলতে বলতে টাকা দিল আপনার আপনার ডিমান্ড ছিল যে অনেক
যৌতুক,
হ্যাঁ যৌতুক অনেক ছিল, একটা পালসার গাড়ি ছিল, ২,০০,০০০ টাকা ছিল। তারপরে ১২,০০০ টাকা না অনন হাতে দিয়েছে, আমার হাতে দেয়নি। দুলাভাইটা যেটা নতুন দুলাভাই অন হাতে দিয়েছে, অন হাতে দিয়েছে। তো আমি এবার রাগ করলাম যে সবাই মেয়েদেরকে সবাই কি লাইক করে, যে কোনো ক্ষেত্রে মেয়েদেরকে সবাই খেলিয়ে লাগবে, আমাকে দিল না কেন? তারপর গেট টেট ক্লোজ করে চলে এসছে, আসার পর অনন্য আমাকে বললো যে একটু সব টাকা নিয়ে নে। আমি সব টাকা নিয়ে নিলাম, নিয়ে নিয়ে অনেকক্ষণ পর ওকে আমি সব টাকা দিয়ে দিলাম, ১২,০০০ দিয়ে নিলাম। তো আমাকে সবাই বলছে যে টাকা তো সবকিছু ভাগ করে নিয়েছিস সব? আমি হ্যাঁ দিলাম, আমার টাকাটা আমি ওকে দিয়ে দিই। ও আবার কি করলো, ওর টাকাটা ওর আম্মুকে দিলো। ওর আম্মু একটা গাড়ি না কি জানি কিনছিল,
গরু,
হ্যাঁ একটা গরু কিনছিল ওর জন্য কি কি জানি একটা কাজ করছে। তারপরে দেখা যায় যে তার পরের দিন মানে ওই দিন রাতে আমার আপুকে মানে চাষাত্ত বোনকে যে নিয়ে গেছে, তার পরের দিন এখন কিন্তু বোনের সাথে কিন্তু আমাদের কিন্তু যেতে হয়। তো ওই বোনের সাথে আমি আর ও যাইনি, আমি বললাম যে আমরা কালকে যাবো, কালকে তো আমাদের দাওয়াত আছে। তো আপনার চারটা প্রাইভেট কার আসছিল পরের দিন, প্রাইভেট কার দিয়ে আমরা আপনার চলে গেছি। যাওয়ার পর একদম ইন্ডিয়ার পাশে, মানে ওদের বাড়ি থেকে ইন্ডিয়ার বেড়া দেখা যায় আর কি। ও আর আমি ঘুরতে গেছিলাম, মানে বিয়ে বাড়ি থেকে সন্ধ্যার দিকে ও আর আমি ঘুরতে ঘুরতে ইন্ডিয়ার পাশে চলে গেছি। রাত্রি ১১টার দিকে আসছে, এখন ও তো মানে ওর আব্বু তোকে খুঁজতেছে পাগল মতো। যখন দেখছে যে একদম মানে তখন একটা ভুট্টা খেত ছিল আর কি, ভুট্টা খেতে চিপা দিয়ে ওর আমি হাসতে হাসতে আসতেছি, মানে আপনার দুইজনের হাত ধরে হাসতেছি, খুব হাসতেছি। আর আব্বু দেখে কোনো কিছু বলেনি, তো ওর আব্বু আবার বাইক নিয়ে গেছিল, ওটা দিয়ে বললো যে এখনই চলো আমরা বাসায়, প্রবলেম হচ্ছে যে বাসায় চলে গেছি। বাসায় এনে অনেক কিছু করতো, অনেক কিছু করতে বললে মাইদার করলো, হাবি সাবি করলো। তো এক পর্যায়ে দেখা যায় যে ওই যে আমাদের ওই আমাদের যে চাষার সাথে যে প্রবলেমটা ছিল, আমাদের নামে চার পাঁচটা মামলা করলো, আমরা এলাকা টিকতে পাই না, ওই দিয়ে দোকানটা বিক্রি করে দিলাম, ওই দিয়ে লেখাপড়া বন্ধ, বাড়িতে থাকতে পারি না, ঢাকা চলে এসছি। ঢাকা চলে আসার পর একদিন আবার এক মাস পর ছুটিতে আসছে, মানে ওর স্যার আমি টিকতেই পাই না। তো ওকে নিয়ে আমি একদিন মানে সন্ধ্যা থেকে রাত 12টার সময় ব্রিজের নিচে বসে কথা বলছে, কে জানি দেখছে, দেখার পর বলছে তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি ঢাকা চলে আসছি, আসার পর ও আমাকে ফোন করে বলতেছে যে তোমার সাথে আমি কালকে ঘুরছিলাম আব্বু, ওই একসাথে রাতে খেতে বসছিলাম, আমি চেয়ারে বসেছিলাম, আব্বু চেয়ার থেকে লাফিয়ে মারছে, আমার ডান হাতটা না ভেঙে এসে কাঁদতেছে। তখন আমার শুনে এত খারাপ লাগছে, প্রচন্ড খারাপ লাগছে। তখন আমি আবার মানে আস্তে আস্তে গভীরে চলে গেছি, তুই তুই করা বাদ দিয়েছি, তুমি তুমি বলা শুরু করলাম আর কি। তো তুমি তুমি বললাম, তখন বললাম যে তোমার কি হাত ভেঙেছে? তো জোরে একটা চিল্লান দিয়ে বললো, তুমি কি পাগল, তুমি বুঝো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি, আমার হাত ভেঙে গেছে। আমি বলছি এটা বিশ্বাস করো না। তখন আমি বললাম যে দাঁড়াও আমি আসতেছি। তখন আমি ফোনটা কেটে দিয়ে অফ করে গাবতলি আসছি, গাবতলি এসে গাড়িতে টিকিট করে বাড়িতে চলে গেছি, চলে
যাবো ঢাকা থেকে।
হ্যাঁ ঢাকা থেকে ওর ফোন দেওয়ার সাথে সাথে আমি চলে গেছি। দিক দিয়ে বাড়িতে টিকতে পাই না, এদিক দিয়ে মামলা টামলা ছিল আর কি, আপনার বিজনেস নিয়ে সব কিছু শেষ হয়ে গেছে। মামলা হওয়ার কারণ হচ্ছে ওই যে ওই কারণটা ছিল আর কি, ভাইয়ের কারণটা ছিল। তারপরে বাড়িতে চলে গেছি, চলে যাওয়ার পর ও আমাকে দেখছে, আমি যখন আসি জানলা দিয়ে দেখছি, দেখার পর ও বাহিরে মানে হাতটা এভাবে ছিল, ও আর কি হাঁটতেছে মানে এক পাশ থেকে হাঁটি আবার মানে আমার জন্য আর কি ওয়েট করতেছে। পরে বাড়িতে গিয়ে সবকিছু ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার আসছি, আসার পর দেখি যে ওর হাত বাঁধা, আমাকে দেখে দাঁড়ায় আছে কাঁদতেছে। আমার দেখে তখন এত খারাপ লাগছে, প্রচুর খারাপ লাগছে। তখন আমি ওই দিন রাতে ডিসিশন নিয়ে ফেললাম যে ওর আব্বুরে আমি একদম ভাইয়ে ফেলবো, কি আছে জীবন। তখন আবার ভাবি যে শালা এমনিতে তো কয়েকটা মামলা বাড়িতে থাকতে পারি না, দোকান টোকান সবকিছু চেঞ্জ করে ফেললাম, এখন যদি আবার যদি করি আবার একটা মামলা হবে, তো ঝামেলা কি দরকার আছে, আবার প্রবলেম করি। তো দুই তিনটা ছেলেকে হাত করলাম, জুনিয়ার জুনিয়ার ছোট ছেলে ছিল, ওদেরকে বললাম, মানে ওই ছেলেগুলো আবার একটু খারাপ ছিল, ড্রাগ করতো আর কি, ওদেরকে বললাম, ওরা বললো যে ভাই কি করতে হবে আপনি বলেন, কোনো কিছু টাকা দিতে হবে না, কোনো কিছু করতে হবে না, এমনিতেই পিঠায় পাটা ভাঙিয়ে দিবার। পরে উনি আবার বাজারে ছিল, উনি কিন্তু 9টা 10টার দিয়ে কিন্তু আপনার বাজার থেকে চলে আসে প্রতিদিন। তো উনি যখন আসে একটা মোড়ের মধ্যে আমি একটা মানে এক গাছ থেকে আরেক গাছের মধ্যে একটা রশি পাচ্ছি, ও যখন আসবে রশিটা টান দিব, গলার মধ্যে লাগবে, একদম হুন্ডা থেকে পড়ে যাবে আর কি। ওই সিস্টেমটা করছি, যখন আসছি ওদিক দিয়ে বাজারের লোক ফিট করে রাখছি, কখন আসে এদিক দিয়ে মোড়ের মধ্যে লোক ফিট করে রাখছি, কখন আসে বলবা, আমি ভিতর থেকে রশিটা টান দিব, ও পড়ে যাবে। রশিটা টান দেওয়ার সাথে সাথে পড়ে গেছে, বাইক তো একদম নিচে চলে গেছে। করার পরেই হাত ছাড়, তখন আমার কাছে ছোট একটা ছাপারি ছিল, এতটুকু একটা ছোট, তখন আমার দিশা হচ্ছে যে হয়তো হাত পাও কাটি নিয়ে মানে খুব রাগ আছে। তারপর যে দেখা যায় যে চোট দিতে 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 মানে আমি যে চোটটা দিছি ওইটা হাতের মধ্যে লাগছে, আর আমার ফ্রেন্ড যে চোটটা দিছে
উনি কি করতেছিলেন মধ্যে, আপনাকে তো চিনে ফেলার কথা, চিনে ফেলেনি?
না চিনে ফেলেনি,
অন্ধকারের মধ্যে,
অন্ধকার একদম অন্ধকার ছিল। মানে আমাদের কথা হচ্ছে যে আমরা এরকম ভাবে যাবো যেন চিনতেই না পারে।
কিভাবে গিয়েছিলেন
মানে ও যখন আসে?
আপনারা গিয়েছিলেন কি মুখে মুখোশ পরা ছিল?
না মুখোশ পরা ছিল না, তো আমার মুখে একটা মানে একটা গামছা পরা ছিল আর কি, গামছা দিয়ে একটু মুখ তোলা ছিল। ওখানে কথা হচ্ছে যে আমি যেন ফেস না হই আর কি, ওই পোলাবন গুলো ফেস হোক সমস্যা নেই, আমি যেন ফেস না হই। আমি যখন রশিটা টান দিছি, টান দেওয়ার মানে ঠাস করে পড়ে গেছে আর কি, পড়ে যাওয়ার সাথে সাথে সবগুলো পিটানো শুরু করছে। তখন তো আমি তো রশিটা ছেড়ে আসতে তো একটু সময় লাগে, তো রশিটা ছেড়ে আসতে আসার পর আমি একটা মানে জোরে একটা কূপ দিছি, কূপতে একটু হাতে লাগছে। আমার ফ্রেন্ড আবার একটু চোট দিছে, চোট দেওয়ার সাথে সাথে ডান পায়ে যে মোটা যে রক্তটা আছে না, রক্তটা কেটে গেছে। কেটে যাওয়ার পর তো চিল্লাইতেছে কাঁদতে, আমরা বললাম যে চল থাকলে সেখানে হবে, দৌড় দিয়ে চলে আসছি। আসার পর খাবার বসায় চলে গেছি, চলে যাওয়ার এক সপ্তাহ পর দেখি যে বাড়িতে তুল ফালেছি আমি, সেই তো আবার ভাই আসছে। তো ভাইকে বলতেছে যে আপনার ভাই যেই কাজটা করলো আপনার ভাইয়ের নামে মামলা করবো, আমার ভাইয়ের নামে যদি মামলা হয় তাহলে তুই আর বাড়ছি না। তো ভাই বলো ওই বড় ধরনের লোকের সাথে চলতো আর কি, মন্ত্রীর সাথে চলতো, তো ওরা আবার ভাই আবার মামলা করেনি। তো ভাই আবার মেডিকেলে গিয়ে যতটুক ট্রিটমেন্ট করার দরকার করছে, তো তাও কি হয়, তারপর কয়েকদিন বাড়িতে হুইল চেয়ার দিয়ে চলে। তো এখনো পর্যন্ত ওই রকমই, ওই আপনার ডাইন পা দিয়ে হাঁটতে মানে কোনো কিছু ঘর করে কিন্তু হাঁটতে হয়। তারপর আমি অনেকদিন পর আসছি, 20-25 দিন পর দেখে হাঁটতে, তখন ওকে দেখে আমার খারাপ লাগলো। তখন 20-25 দিন পর আসছি, ও আমাকে একদিন দেখছে, দেখার পর আমার সাথে কথা বলেনি।
অনন্যা?
অনন্যা বিকেলে দেখছে, দেখার পর আমার সাথে কোনো কথা বলেনি, কথা বলেনি। ওর হাতটা তখনও হাতের মধ্যে কিন্তু ব্যান্ডেজ আছে, ভালো হয়নি। তো ওই দিন বুধবারের রাত ছিল মনে হয়, আমি আসছি, আসার পর আম্মু তখন আমাকে তো বাসায় দেখতেই পারেন, আমি খারাপ হয়ে গেছি, ব্যবসাটা তো আপনি শেষ করে ফেললাম, এসে নানা দিদি ইচ্ছে করে তখন বাড়িতে আসছি, আম্মুকেও দেখতেই পাই না, বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর সন্ধ্যার দিকে আবার দাঁড়িয়ে আছি। তখন আমি ঢাকা থেকে একটা গিটার কিনে নিয়ে গেছিলাম, এমনিতে গান গাই ভাল লাগে না কোনো কিছু, মাঝে মাঝে স্মোকিং করি, একটা সিগারেট ফিগারেট খাই, কোনো কিছু ভাল লাগে না, কি করি কিনে করি। তো ওই দিন 12টার দিকে
তখন কি অরণ্যের সাথে কথা হয় না
আপনার?
না, এর অরণ্যের সাথে একদম কথা বলা বন্ধ?
না, একদম বন্ধ। ওই বিকালে আসছি, বিকালে আসছি, ও দেখি আমাকে মানে
কন্ঠনও করতো না।
না
কেন,
উঠানে ছিল ওই ওরা বুকে মারছি আমি।
ফোন করে সাধারণত বলার কথা না যে তার জিজ্ঞেস করার কথা না, তুমি এটা কেন করলা বা এরকম কিছু করলা?
রাগ ছিল কিসের জন্য জানি বলে নাই, ওটা আমি জানি না। তো এর মাস থেকে রাত 12টার দিকে আমার পাশের বাড়ির ভাবি আমাকে একটা চিঠি দিল, অনন্যা আমার মানে অনন্যা একটা শেষ চিঠি লিখছে। তো চিঠিতে সে বলতেছে যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর বউকে তুমি মারছো সেটা মেন করি না, কিন্তু তুমি এই কাজটা করলো কেন, হাত ভেঙে ফেলতা, এইভাবে বলতেছে আর কি, আমি তোমাকে খুব ভালোবাসি, আব্বুকে পারতেছি না সাধ্যে, তোমাকে পারতেছি না সাথে, এত ঝামেলা প্রবলেম হওয়ার পর একটা মানুষকে আমি প্রতিবন্ধী করে দিলাম, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু তারপর রাত্রি 3টার দিকে এটা দেখি নাই, মানে ওদের বাড়ির লোক থেকে সব মানে আপনারা শুনছি আর কি, মানে ওর আব্বুকে মানে মারার পর ও আমাকে দেখে নাই, যেদিন দেখছে ওই দিন চিঠি লিখছে, লেখার ওই দিনে রাতে 3টার দিকে নাকি বাইরে বেরিয়েছে, বের হওয়ার পর ওই গ্রামের বাড়িতে যেটা আর কি ফ্যান, ফ্যানের সাথে ওড়না ঝুলাইয়া
একটা কথাই আছে, যেমন কর্ম তেমন ফল। নাথিং টু সে, কিচ্ছু বলার নাই। এবং একটা কথা আছে না, যে যতক্ষণ পর্যন্ত তুমি করতেছো তো করছো, করেই যাচ্ছো করেই যাচ্ছো, এরপরে যখন সেটার রেজাল্ট পাওয়া শুরু করবা, উপরওয়ালা তো একজন দেখছেন প্রতি মুহূর্তে, সেটার রেজাল্ট খুবই ভয়ানক হয়। কারণ ক্ষতি যতটুকু করে তার চেয়ে বেশি বেশি শাস্তি তখন পেতে হয়, এবং সেটাই হচ্ছে এই গল্পের রেজাল্ট। হ্যাঁ, তো আপনার কাছে নিউজটা আসলো তারপর?
তখন আমাদের ফ্যামিলির লোক, আমার ভাই মানে বড় ভাই আমার কাছে ছুটে গেছে, তখন আমি খালার বাসায়, তো মানে চিঠিটা পাওয়ার পর আমি রাতে খালার বাসায় চলে গেছি, খালার বাসায় এই নিউজটা আমার কাছে চলে গেছে ফোনে আর কি, কত সুইসাইড
করেছে,
ফ্যানের সাথে সুইসাইড করেছে। তো আমার চাচাতো ভাই বলতেছে যে বললো মুস্তাক কোথায়, ও তো খালার বাসায়। ভাই বাইক টান দিয়ে আমাকে নিয়ে ভাই একদম ইন্ডিয়ার ওই পাশে চলে গেছে। যাওয়ার পর ওখানে ভাই আমাকে বলতেছে যে তোর কি প্রবলেম বল, তুই একটু নিজেকে কন্ট্রোল কর। মানে ভাই বলছে আমি মনে হয় সুইসাইড করে ফেলবো, মানে ভাই এটা ভাবছে আর কি, ভয় পাচ্ছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
যে ও যেহেতু সুইসাইড করছে ও মনে হয় সুইসাইড করে ফেলবে। ভাই আমাকে বলতেছে তোর কি প্রবলেম, কিছু খাবি, ড্রিঙ্কস করবি, এসে যাবি সাবি, ভাই কিন্তু ফ্রি ছিল আর কি, ড্রিঙ্কস ড্রিঙ্কস খাবি। আমি বললাম যে না কোনো কিছু খাবো না, কোনো কিছু ভালো লাগছে। তখন আমি মানে কেউ কোনো কিছু বললে হা করে তাকায় থাকি।
তখনও কি আপনি জানেন না বিষয়টা নাকি জেনে গেছেন?
জেনে গেছি,
জেনে
যাওয়ার পর মানে আমি মানে কাঁদতেও পারতেছি না, হাসতেও পারতেছি, পুরো চেঞ্জ
হয়ে যায়, ওকে ফিক্সড হয়ে যায়, স্ট্যাচু হয়ে যাওয়ার মতো অবস্থা।
যে যেটা বলে হা করে তাকায় থাকে, কে কি বলতেছে হা করে তাকায় থাকে। তখন আর কোনো কিছু ভালো লাগে না।
কেন, ইচ্ছে হলো না যে আপনার মারা গেল মেয়েটা তাকে দৌড় দিয়ে গিয়ে?
আমি এটা ফিল করতে পারতেছি,
ফিল করতে পারছিলাম না,
পারতেছি না পুরো 12 ঘন্টা মতো। তো হঠাৎ করে ঘুমাচ্ছি, ঘুম চলে আসছে, তো ভাই বলতেছে শরবতটা খা। তো শরবতের মধ্যে ভাই একটা ট্যাবলেট দিল আমাকে ঘুমানোর ট্যাবলেট। আমার মনে আছে পুরা 18 ঘন্টা 19 ঘন্টা ঘুমাইছিলাম একটা না।
আচ্ছা,
ঘুমানোর পর ঘুম থেকে উঠে, ওঠানোর পর বুকের মধ্যে ধাপ করে একটা শব্দ হইল, অনন্যা তো সুইসাইড করেছে।
তখন কি আপনি রিয়ালাইজ করলেন?
তখন আমি কি অনন্যা তো সুইসাইড করেছে, তখন আমি কি করবো, কাকে নিয়ে বাঁচবো? তখন আমাকে একটা রুমের মধ্যে রাখছিল, রুমের দরজা ভেঙে একদম মানে খালার মানে আপনার খালার বাসা থেকে বের হয়েছি আর কি, মানে দূরে আরেকটা মানে দুষণ খালার বাসা ছিল, খালার বাসা থেকে বের হয়েছি। তো খালার তো ভাই ছিল, ও আমাকে জড়াই ধরছে, জড়াই ধরে আবার মানে একদম কন্ট্রোল করতে পারছে, উনি এক পর্যায়ে রশি দিয়ে আমাকে বাঁধছে, বাঁধার পর বলতেছে যে তুমি এখানে থাকো, তোমার বাসায় পুলিশ আসছে, এসে হাবি সাবি, তোমার পুলিশ আসছে, আসার পর ওকে মানে পোস্টমর্টম করাবে, হাবি সাবি আর কি প্রবলেম। আমি বলছি আমি ওর কাছে যাবো, আমার জেল জেল হয় না কি হয় ফাঁসি হোক, কিন্তু আমি আদৌ বুঝতে পারতাম না যে মেয়েটা আমাকে এরকম ভালোবাসতো, মেয়েটা যে আমাকে এরকম ভালোবাসতো আমি বুঝতে পারতাম। ও আমাকে দুইবার বলছিল যে চলো না আমরা পালাই যাই, আমি বলছিলাম যে দেখো একটা নতুন ব্যবসা দর্শি সেটেল হই, কোনো কিছু একটা করি তারপরে যাই। ও না আমাকে ধরে খালি কাঁদতো, খালি কাঁদতো। তো আমি বলতেছি যে পুলিশ টুলিশ কি আসে আসুক, আমি বাসায় যাবো, বাসায় গিয়ে ওকে আমি সেইবারের মতো দেখবো, এসে হবে সবই। তো ভাই আবার ছবি তোলাই নিয়ে আসছি, ছবিগুলো দেখি এত কাদা কাঁদতেছি,
মানে সুইসাইড করার পরে ছবি,
হ্যাঁ মানে সুইসাইড করছে, ওই পর্যায়ে ছবি উঠাই নিয়ে আসছে, ভাই আমার ছবিগুলো দেখাইতেছি। তারা তো ভাই ছবি দেখাইতেছে, আমার বড় ভাই যে আপনার যেটা হাদিদুল ভাই আর কি, মানে রাজনীতি করে, ও আমার ভাইকে থাপ্পড় মারছে, এই অবস্থা ওকে ছবি দেখাচ্ছে, ও তো আর তো সেন্সলেস হয়ে যাবে। তো ভাই আমার জন্য আবার বলতেছে যে চল আমরা ঢাকা চলে যাইছি, আবিসাবি তোকে ভালো ভালো একটা মেয়ে দিব এসে আবিসাবি। আমার তো কোনো কিছুই ভাল লাগে না, আমি খালি কাঁদতেছি, এমন কাদা কাঁদতেছি আমার কোনো কিছুই ভাল লাগতেছে না, কি করবো কোথায় যাবো। তারপর ভাই আমাকে একটু প্রাইভেট কার নিয়ে আসছে, প্রাইভেট কার নিয়ে সরাসরি আমাকে ঢাকা নিয়ে আসছে, ঢাকা উত্তরা দুলাভাইয়ের কাছে নিয়ে আসছে। ওখানে হুজুর থাকে সবাইকে গিয়ে মাদ্রাসায় দুলাভাই বা হুজুরদেরকে বলছে ছেলেতে এরকম এরকম প্রবলেম, ওর জন্য একটু দোয়া করেন। তো দুলাভাই আবার দোয়া টোয়া করাইলো, ফজরের দিকে ডাক দিল, একদিনের পর বলছে চলো নামাজে যাবো। তারপর মসজিদে গেলাম, মসজিদে গিয়ে নামাজ পড়ে মানে মসজিদ কেন্দ্রীয় মসজিদে গেলাম, ওইটা হচ্ছে উত্তরা 3 নম্বর সেক্টরে বড় একটা কেন্দ্রীয় মসজিদ আছে ওই মাটির পাশে আর কি। ওখানে মসজিদের মধ্যে যখন আমি মানে হাত তুলে আর কি কান্দাকাটি করতে, সবাই আমার দিকে তাকায় আছে, অনেকেই মানে মনোজাদেরও তাকায় ছেলেটার কাছে। আবদুল্লাহ ভাই বলতেছে যে চলো। তো আবারও রুমে গেলাম, রুমে যাওয়ার পর আবদুল্লাহ ভাই খেতে দিল, অত খাই দিতে ইচ্ছা করে না, কি খাবো আর কি, মানে আমি জীবন দ্বারে জীবন মানে জীবন আর কি ভাবতেছি না। আবদুল্লাহ ভাই আমি সুইসাইড করবো এসে আগে সেদিন। আবদুল্লাহ ভাই আমাকে সবসময় কিন্তু ফ্লো করতো যে ফ্যানের দিকে তাকাইতো, আবার রশি টসি ঝোলা থাকে নাকি, সে অনেক সময় কিন্তু আমাকে ফ্লো করতো। আমি আবদুল্লাহ ভাই সবসময় বলতাম যে আবদুল্লাহ আমি সুইসাইড করবো এসে আগে সেদিন। আবদুল্লাহ ভাইকে বলতাম যে আবদুল্লাহ ভাই কি এমন জিনিস আছে, যদি খাই খাওয়ার পর এটা মাথা থেকে আমার দূর হবে, মানে কাঁপতেছি আর বলতেছি। আবদুল্লাহ ভাই আমার দিকে তাকাইতো, তাকায় নিচে তাকাইতো, তাকানোর পর চলো আবদুল্লাহ ভাই আমাকে একটা ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পর বলতেছে ঘুমাই যাও। তো ঘুমাইলাম, ভালোই লাগতেছে, খালি ঘুম আসে, খালি ঘুম আসে, ঘুমের ইঞ্জেকশন আর কি, খালি ঘুমাই আর ঘুমাই। তো যখন মানে আমার সেন্সেস ফিরে আসে, সবকিছু যখন জ্ঞান টেন ফিরে আসে, মানে ঘুম থেকে উঠি, হঠাৎ করে মানে বুকের মধ্যে ধাম করে ওঠে যে অনন্যা তো মারা গেছে। জীবন শেষ হয়ে গেছে, এখন আমি কি করবো। আগে যে ওর বাসার সামনে ঘুরতাম, স্মৃতিগুলো মনে পড়ে আর কি। তো দুলা ভাই আমাকে মানে যেটা করলো, আমাকে একটা ফোন দিল, ফোনের মধ্যে কিছুগুলা মানে দুলা ভাইও একটু মানে গান টান শুনতো আর কি, আপনার সাফিনা আহমেদের আর হচ্ছে ওই জেমসের গান তোমার কথা উদাস হয়ে যাই, একানি জানি স্বপ্নের সংসার খুঁজি তোমায়, কতদিন কত রাত্রি গিয়েছে পেরিয়ে, কোভন মনে হয়ে গেছে তুমি লাজুক দৃষ্টি নিয়ে, ও অনন্যা তুমি আমার ভালোবাসা, এমন একটা গান ছিল।
কতদিন কত রাত্রি গিয়েছে পেরিয়ে, কোভন মনে ছুঁয়ে গেছে তুমি লাজুক দৃষ্টি নিয়ে, ও অনন্যা অনন্যা।
এই গানগুলো আপনি শুনতেন এবং ওই অনন্যার নামের সাথে মিল আছে বলে?
হ্যাঁ, অনন্যার নামের সাথে ম্যাচিং ছিল। তখন আমার মনে হচ্ছিল যে আমার পৃথিবী বাঁচার বলতে মনে হয় যে একটা গানই শুধু আছে। অনন্যার গানটা আমি শুনতাম, অনন্যার নামের সাথে ম্যাচিং, তখন আমি ভাবতাম যে জেমস মনে হয় গানটা আমার জন্য করছিল, এইরকমটা ছিল। তো জানি না ওর কত সালে এটা গান, জেমস কেউ আগেও কিন্তু ভালোবাসতাম না, তো ওই গানটা থেকে কিন্তু ওকে খুব ভালোবাসি। তো এমনকি আমি ওই 6 মাস 1 বছর আগে জেমসের সাথে দেখা করার জন্য অনেক ট্রাই করছি আর কি, জেমসের সাথে দেখা করবো, দেখা করে অনুমতি নিয়ে ওই গানটা আমি আবার নতুন করে গাবো, এমন কিছু আমার কিন্তু চেষ্টা আছে। কিন্তু অনেক জায়গা মানে এমন করতে করতে আমার 10-15 হাজার টাকা চলে গেছে আর কি, তাও ব্যাপারে
মানে জেমসের সাথে দেখা করে দিবে এই টাকা পয়সা
আর কি প্রতারণা করছে আর কি। তখন আমার হাতে একটা অল্টন ফোন ছিল, ফোনটাও নিয়ে গেছে আর কি, তাও ব্যাপারে হাতে পরে ফোনটাও নিয়ে গেছে। তারপরে এইভাবে দুলাভাই আমাকে 4টা গান দিল, ফোন দিল, গান শুনি, আর সময় হলে মানে দুলাভাই ফোনটা হাত থেকে ঠাস করে নিয়ে যায়, বলো যে নাচ করতে হবে, সেই সঙ্গে চলো খাবার দেয়, ভালো লাগে না তখন কি মানে কি আর করবো। তখন এখানে চলে এসেছি, দুলাভাই আমাকে একটু চাকরি দিয়েছে।
বিরতির শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে পর্যায়ে একটু থামতে হবে। মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আমি আরজে কিপিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো ২৫টি টি ব্যাগের স্মার্ট ব্যাগ। তাই যেখানেই থাকো, যেখানেই যাও, ব্যাকপ্যাকে সব সময় সহজেই সাথে রাখতে পারো এই স্মার্ট ব্যাগ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর ব্যাগ। মূল গল্পে মুস্তাক, আমরা যেখানটাতে ছিলাম তারপর অনন্যা, এই ঘটনাটা কবে ঘটে, কত সালে?
এটা ঘটে আপনার নয়ের শেষে, দেশে মানে দশের প্রথম আর কি,
২০১০ সালের প্রথম দিকে ঘটনা।
তারপর দুলাই বলতেছে যে বিমান বাহিনীতে একটা সার্কুলার সার্ভিস সৈনিক পদে, ওখানে তুমি পরীক্ষা দিতে পারো, টার্গেটটা করো। এর আগে কি আমি একটু বিমান বাহিনীতে ছিলাম আর কি, একটা কাজে ছিলাম। তো বলতেছে ওখানে তো তোমার পরিচিত আছে, তুমি ওখানে একটা পরীক্ষা দিতে পারো। তো পরীক্ষা দেওয়ার পর এমডিসি, মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবল, এটা আর কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। তো পরীক্ষা দেওয়ার পর ওখানে আমি অ্যালাউ হইনি আর কি, টিকি নেই কোনো পর্যায়ে। তো ওখানে একটা ক্যান্টিন আছে আইএনডিসি, যেটাকে বলা হয় বিমান বাহিনী সিলেকশন সেন্টার, পুরান এয়ারপোর্ট। ওখানে একটা ক্যান্টিন আছে সেম এরকম রুমের মতো। ক্যান্টিনে একটা ছেলে চালা করতেছে যে ভাই আপনার বাসা কোথায়। মানে আমি পরীক্ষার মধ্যে মন খারাপ করছি, মানে মন খারাপ কেন, পাশ করতে পারি নাই, এদিক দিয়ে ঠাস করে অন্যের কথা মনে হয়েছে, মানে বসে হাতবুড়ের মধ্যে পানি পড়তেছে, চোখ দিয়ে কাঁপতেছি। তো ছেলেটা আবার দেখে আমার, মানে আমাকে দেখে ওর নাকি প্রচন্ড মায়া লাগছে। তো ক্যান্টিনের ভিতরে নিয়ে আসছে আর কি, ক্যান্টিন বলতে চাইনিজ আগে ছিল, স্ন্যাক্স আইটেম ছিল সব আর কি। তো এসি ছিল রুমটা, বলছে যে তুমি ভিতরে আসো। তো ভিতরে আসছি, আসার পর ছেলেটা আমাকে অনেক কিছু স্ন্যাক্স আইটেম খাবার দিল, স্যান্ডউইচ পিজা ছিল, খেলাম। খাওয়ার পর কোক দিল, কোক খেলাম। খাওয়ার পর বলতে সে তুমি দোকানে থাকবা, তখন আমি বললাম যে ভালোই তো লাগে খোলামেলা। তো আমি আবার কিন্তু স্মোক খুঁজি, যে স্মোক যদি থাকে তাহলে থাকবো, নাহলে থাকবো না। মানে তো স্যার ভালো লাগে না, তো কি মানে কি করবো, এটা তো খাইলে একটু মনটা ইয়ে লাগে। তো সিগারেট যে নেশা সেটাও মানে বুঝি না আর কি, খাইলে একটু মাথাটা ঘোরায়, এটাই শুধু জানি। তো দেখি যে আছে আপনার ওই সিগারেট আছে। তারপর বললাম যে কত টাকা দিবি, কত টাকা না, ওখানে দেখছো সিলেকশন সেন্টার, এখানে থেকে যদি স্যারদেরকে হাত করতে পারো, চাকরি নিতে পারো, এটাই তো তোমার ভাবে বিশেষ ব্যাপার। তখন আমাকে বলছে যে ৩,০০০ টাকা দিবে, থাকা ফ্রি আর কি। আমি মনে মনে ভাবি ৩,০০০ টাকা যদি নাও তখন ওখানে থাকি ভালো লাগে না, কিছুদিন পর বাড়িতে গেলাম। যাওয়ার পর অনন্যার কবরের পাশে গিয়ে মানে বাঁশ দিয়ে যে আপনার যে ইয়াগুলো ছিল আর কি ওর কবরের মধ্যে, সবগুলা টেনে টেনে তুলে ফেলছে আর কি, কবর খুঁড়ে ফেলতেছে। এইরকম পরিস্থিতি, চিল্লায় চিল্লায় কাঁপতেছে। ওর বাসার লোক আসছে আইসা, ওর মা আইসা, মানে আমাকে ধরতেই চায়, চায়ও না। মানে আমি শুয়ে আছি, কবরে শুয়ে আছি, ওর মা আমার গায়ে ধরতেও চায়, আবার চায়ও না, ধরতেও চায়, আবার চায়ও না, মানে মারতেও চায়, চায়ও না, মানে এইরকম পরিস্থিতি, মানে কাঁপতেছে আর কি। তো আমার আমার একটা ভাইগনা ছিল আর কি, তো ভাইগনা আমার বাড়ির দিকে চিল্লায় বলছে যে ও তো ঢাকা থেকে আসছে, কোথায় আসছে, ওই যে ও অন্য কবরের মধ্যে কাঁপছে। তো আসতে আসার পর আম্মু আসতে আসে আমাকে জড়াই থেকে নিয়ে গেছে, নিয়ে যায় আমাকে সাত পাট সব কিছু খুললো, ফ্রেশ ট্রেশ করলো, খাবার টাবার দিলো। খাবার টাবার রেখে আবার ওই ব্রিজে চলে এসেছি, ব্রিজে যে রাতে ১২টার দিকে যে কথা বলছিলাম, ওই মানে ওই স্মৃতিগুলো মনে পড়ে আর এত কাদা কাঁদি, মানে খুব খারাপ লাগে আমাকে, কোনো কিছু ভালো লাগে না। মানে খালি সিগারেটই খাই আর সিগারেটই খাই, আর মানে কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু ফিল করতে পারে না, মানে ওকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। এক পর্যায়ে আমি ভাবছিলাম যে একদিন আমি এমন টার্গেট করে ফেলছি, মানে বিষ হাতে নিয়েছি যে খেয়ে ফেলবো আর কি, তারপর গন্ধটা সহ্য করতে পারিনি। তা আমি আমার ছোট সময় আমি একটা জিনিস ভাবতাম, আব্বু আমাকে বলছিল, আব্বু বলছিল ইভেন আমি বইয়ের মধ্যে বলছিলাম যে মৃত্যুর পরবর্তী জীবনকে শরীয়তের ভাষায় আকিয়াত বলা হয়, যে এই জীবনের পরে নাকি আমাদের আরেকটা জীবন আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় মেন আর কি। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আকিরাতের জীবন চিরস্থায়ী, এটা আমরা তো কিছুদিনের জন্য আসছি, আমি যদি এই জীবনে যদি এগুলো করি পরবর্তী জীবনে কি করব। তখন আমাকে কিন্তু দোলাবে, কিন্তু নামাজ পড়া শুরু করাইছি, নামাজ কিন্তু ছাড়তেছি না, পড়তেছি, তখন খারাপও লাগেছি, এবার নামাজ পড়তে যাইছি, যেটা গন্ধ আসে, তখন মানে দিচ্ছি কেমন একটা অবস্থা, কন্ট্রোল করতে পারি না নিজেকে। তো নামাজ পড়লে দেখি যে ফ্রেশ লাগে নিজেকে, অনেকটা ভালোই লাগে। তো ওইভাবে বাড়িতে সাত দিন থাকছি, থাকার পরে দিদি ফোন দিছি, তুমি ঢাকাতে আসো, পরে ঢাকাতে আসতে আসে পরে আবার তিন দিন চালাচ্ছি, চালানোর পরে দিক দিয়ে তো মামলা সামলা আবিষে করতে গেলে তো চলতে আসে, তখন দেখা যায় যে ভাই ও আর ভালোভাবে আসতেছে না, টাকাও দিতেছে না। তখন আমি আবার তিন মাস ঢাকায় আসি, আসার পর ভালো টাকা কামাই করতেছি, আবারও বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর ওদের বাড়ির সামনে যে দোকানটা আছে, দোকানের মধ্যে বসে আছি, তখন দেখি ওর বাপকে বাইক চালাইতে পারে, মানে সেলফি, মানে সেলফি স্টা দিয়ে চালায় আর কি, যখন হাঁটে তখন মানে ডান হয়ে মানে উল্টে পড়ে যায় আর কি, ডান পায়ের লোকটা আপনাদের কেটে গেছে। তখন দেখি এত খারাপ লাগে, আমি সারা জীবনটা কি করলাম, মাঝে মাঝে মনে হয় যে আমার নিজের বুকের মধ্যে নিজে একদম কিছু দিয়ে একদম নিজেই শেষ হয়ে যায়, সারা আমার জন্য কতগুলা জিনিস ক্ষতি হচ্ছে, মেয়েটাও চলে গেছে, ওর বাপেরও প্রতিবন্ধী করলাম। পরে আমি একসময় একটা জিনিস টার্গেট নিলাম যে নেক্সট টাইমে যদি আব্বু যখন আমাদেরকে জমি ভাগ করে দেয়, আমার যদি টাকা টুকা যদি কখনো কামাই হয়, আমি এই লোককে বাহিরে নিয়ে আবার নতুন করে পা লাগায় নিয়ে আসবো ভাই। এমন কিছু মাঝে মাঝে ফিল করি আর কি, যে আমি এটা কি কারণে করলাম, মানে আমি আমি আমার ভিতরে কিন্তু মায়া খুব, কাউকে মারলে পরবর্তী সময় দেখলে খুব খারাপ লাগে, এছাড়া লোকটাকে মারলাম কেন, আমি তো রাগটাকে কন্ট্রোল করতে পারতাম, পরে তখন দেখি আরো বেশি খারাপ লাগে। তখন আর আমার সাথে এলাকার কেউ ভালোভাবে কথা বলে, আর চাচাতো ভাইরাও কথা বলে ভালো চোখে দেখে না আর কি, আর সবাই জানে যে ওই মুস্তাক তো এখন ভালোই তো সুপারস্টার, সিগারেট মিগারেট খায়, দেখি ভাই দেখে সম্মান করে না। তো আমি ইভেন আমার মনে আছে যে আমি কারোর সামনে চাচাতো ভাইকে কারোর সামনে সিগারেট মিগারেট খাইনি, আর আমি মানে নেশা জাতীয় কোনো কিছু করলে নিজেকে মানে কন্ট্রোল করতে পারি না আর কি। পরে বাড়িতে আসি, থাকার পর ওকে দেখি আমার না খুব খারাপ লাগে। তো একদিন রাতে ওর বাবা মানে আসতেছে আর কি বাইক চালায়, তো আমি হাত দিয়ে আবার দাঁড়া করাইলাম, মানে পিছু মানে আমি সামনের দিকে দাঁড়াই আছি আর কি, রাস্তার মাঝখানে দাঁড়াই আছি, দাঁড়ানোর পর উনি হুন্ডাটা চেক করছি, ব্রেক করবার বলতেছে কি, আমি যখন মানে মুখটা যখন ফিরাইছি, ফেরানোর পর উনি রাগ হয়ে গেছে, আমি ঠাস করে পায়ে ধরে কান্দাকাটি করতে পারলাম যে আপনি কি আমাকে মাফ করে দেবেন। পরে উনি আবার বাম পাশে দাঁড়াইছে, উচা কার কবর বলে উনার চোখ দিয়ে পানি পানি বের হয়ে গেছে, আর আমি তো একদম মানে মেয়েদের মতো কাঁদতেছি, একদম হওয়া করে কাদা মানে কাদা শুরু করছি। আমি ওই আমি যদি মরে যাই আপনি কি খুশি হবেন, তখন উনি আমাকে বাম হাতে ধাক্কা দিয়ে বাইকটা স্টার্ট করে চলে গেল। তারপর থেকে আমার কাঁদলে না ভেতর থেকে সব শুকায় যায়, মানে পানি না খাইলে যেরকম শুকায় যায়, ইভেন আমার সবসময় এখনো পর্যন্ত কেউ যদি কোনো একটা দুঃসংবাদ দেয় বা বাড়ি থেকে একটা দুঃসংবাদ আসে, মানে আমি এখনো নিজেকে কন্ট্রোল করতে পারি না, শুকায় যায় কিন্তু মানে ভেতর থেকে শুকায় আসে। তো এভাবে বাড়িতে থাকি মাঝে মাঝে, আবার ওই যে তখন আবার যে চাচাতো ভাইদের সাথে যে জমি নিয়ে একটা প্রবলেম ছিল, আপনার কি সময় ছিল, তো ওগুলা আবার আস্তে আস্তে শেষ হয়ে গেছে আর কি, বিশমিস করে ফেলছে। তো ওগুলা মানে ভাই আর কি টাকা টুকা দিয়ে মানে আপুস টাপুস কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কি। হওয়ার পর আবার বাড়িতে থাকতেছি, ওখানে আসা বাদ আর কি, আপনি চাকরি করা বাদ, কিন্তু চাকরি করা বাদ, আমি বাড়িতে থাকতেছি। এভাবে বাড়িতে থাকি, তোর মা তার মানে যেই আমাকে দেখে, মানে আমাকে দেখে মানে কেমন জানি একটা আমি জানি যে ভাব করে, মানে আমাকে দেখতেই পারে না আর কি, আগের মতো আর আমাকে দেখতে পারে না। আর আমিও মানে ওদেরকে দেখলে না খালি তাকায় থাকি, বোবার মতো তাকাই, কারোর সাথে কোনো কথা বলি না, খালি নামাজ পড়ি আর একা একা বসে থাকি, আর খালি কাঁদি, আর মাঝে মাঝে একটু মন বেশি মন খারাপ বলে গান টান শুনি, ওই গানটাই বেশি করে সবসময় শুনতাম। তখন বাড়িতে থাকি আর খালি কাঁদি কাঁদি আর কাঁদি। তো আম্মু আমাকে এক পর্যায়ে বলছে যে একে ইন্ডিয়া পাঠিয়ে দিই, একটু এভাবে তো বাঁচতে পারবে না, তখন ফিক্স করছে যে আমাকে মানে শিলিগুড়ি পাঠিয়ে দিবে আর কি, চুরাই ভাবে আর কি, আমাদের বাড়ির পাশে 500 টাকা দিলে কিন্তু পার করে দেবো, যে শিলিগুড়ি পাঠিয়ে দিবি, সব কিছু কমপ্লিট করে ফেলছে, কাপড় টাপড় আমি সঙ্গে যা লাগে পাঠিয়ে দিবি। তো আমাকে বলছে মানে যেদিন আমার শিলিগুড়ি যাওয়ার কথা তার আগের দিন আমি বাড়ি থেকে চলে গেছি খালার বাসায়। বললাম যে আমার দ্বারা ইন্ডিয়া যাওয়া ইম্পসিবল, সম্ভব না, আমি এখানে আসি নামাজ পড়তেছি, অনন্যার কবরকে দেখে আমি একটু সন্তান পাচ্ছি, ইন্ডিয়া গেলে আমি টিকতে পারলাম। এভাবে তখন আবার বাড়িতে থাকলাম, থাকার পর আর একটা মোবাইল সার্ভিসিং এ কাজ করি, কাজ করার পর কিছু টাকা মোকা হয়, 10 সাল গেল, 11 সাল গেল, এভাবে বাড়িতেই আসি। তখন আবার আমার চাচাদের সাথে একটা জমি নিয়ে প্রবলেম হয়, প্রবলেম হওয়ার পর একটা মামলা টামলা করে আমি সাথে তারপরে আবার আমি ঢাকা চলে আসছি। আসার পরে তখন ওই নির্বাচন ছিল আর কি, যে আপনার নির্বাচনটা চলে গেছে আর কি। নির্বাচনে তখন ঢাকা আসছি, আসার পর আব্বু তখন ভাই আমার বড় ভাই নিয়ে আসছে, বড় ভাই ওই যে ভাইটা আর কি হাদিকুর ভাই আর কি, ওনাকে রেখে আমার দুই ভাইকে নিয়ে আসছে। আসার পর বলতেছে যে আমি তো গার্মেন্টসে তো জব করি, স্টোরে জব করি, তো স্টোরের মধ্যে তোরা থাকবি। তো ভাই কিন্তু স্যালারি ভালো, কিন্তু 40-45 হাজার টাকা মতো আছে স্টোর ম্যানেজার আর কি। তো ভাই স্টোরে চাকরি দিল, আমার আমার স্যালারি প্রথমে ধরবার কি 16,000 টাকা তার গার্মেন্টসে। তো আমার কাজটা ছিল আপনার ওই যে মানে স্বাদের যে বোতাম গুলা ছিল আর আপনার যে সুই গুলা ছিল ওগুলার দায়িত্বে ছিলাম স্টোরে আর কি, আর ভাই ছিল সুতার দায়িত্বে, এগুলো আর কি দেখতাম। তো ভাই ভালো একটা ফ্লাইট নিল ভাবিকে, মানে মানে ভাবিকে নিয়ে আসছে, ভালোই আর কি চলছে আর কি। তো তারপর অনন্যার কথা যখন মনে হয় না তখন স্টোর ম্যানেজার কেউ গিয়ে পিটাই আর কি, মানে ভালো লাগে না। তো ভাইয়ের জন্য আর কি মাঝে মাঝে সার পাই। একদিন এইরকম হয়ে গেছে মানে সুই গুনতে গুনতে 5টা সুই আমার হাতের মধ্যে একদম হাতের মধ্যে আর কি ঢুকে গেছে আর কি, তা আমি নিজে আর কি বলতে পারতেছি না। আরেকদিন আপনার যে গার্মেন্টসের যে ইস্তারি আছে আর কি, আপনার যেটা দিয়ে ইস্তারি করা হয় ওইটার মধ্যে হাত রাখছি আর উপর কথা ভাবতেছি, বলতে পারতেছি না। তো আমি যে হাতটা একদম এখানে ইস্তারি লেগে একদম কালো হয়ে গেছে আর কি। মানে এইভাবে চাকরি করি ভালো লাগে, যখন ওর কথা মনে হয় তখন এক ধান্দা একদম বসে থাকি, মানে কোনো কিছু ভালো লাগে না। তো একদিন হঠাৎ করে খবর আসছে যে আব্বু স্টক করছে, আব্বু স্টক করছে। তো এটা শুনছি শোনার পর ভাই সব বাসায় চলে গেছে, আব্বুকে রংপুর নিয়ে আসছে, আব্বুর জবান বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস টিশ্বাস নেই, স্টক করছে, জবান বন্ধ হয়ে গেছে। তখন টাকা টোকার দিয়ে ভালো করছি, তখন ডানা চান পা মানে অচল হয়ে গেছে আর কি, হাঁটতে পারে, মুখটা বাঁকা হয়ে গেছে, মানে ছোট মানুষের মতো কি বলে কি না বলে সেন্স গেছে আর কি। আব্বুকে রেখে আসছি, আসার পর আবার 2 মাস চাকরি করতেছি। আবার 3 মাসের শেষে আব্বু আবার খবর আসছে আবার স্টক করছে। স্টক করার পর এবার একদম সিরিয়াস সিরিয়াস অবস্থা। তারপর ভাই টাকা টুকা অনেক কিছু দিয়ে মাদ্রাস নিয়ে গেছে আর কি। মানে ভাই এই ভাইটা একটা মানে রাজনীতি করে সে আর কি, একটু ওর কি মানে ভাই থেকে আপনার আর কি টাকা নিয়ে আসছে, একটা ভিসা মিসা হিসাবে কমপ্লিট করে আর কি পাঠাইছি। পাঠানোর পর ওখান থেকে ও আব্বুকে সিটি স্ক্যান আইসি স্ক্যান কি জানি এগুলো বলে, এগুলো কমপ্লিট করানোর পর আব্বুকে নিয়ে আসছে। আসার পর আবার আপনার 4 মাসের মাথায় আবার স্টক করে স্টক করার টাইম থার্ড টাইম এটা স্টক আর কি, বেইন স্টক, এটা হচ্ছে বেইন স্টক। তো রংপুর মেডিকেল অ্যান্ড কলেজে মানে আপু ছিল, ওখানে আসছি। আসার পর ভাই আবার বলতেছে যে দেখ 3 বার তো স্টক করলো, এদিক দিয়ে তো চাকরি যৌথ একটা ব্যাপার, যেহেতু একই অফিসে আমরা 3 ভাই, একই অফিসের 3 জন না থাকলে এটা একটা প্রবলেম হয়, চল আমরা যাই। তো আব্বুকে রেখে আসছি। আমার মনে আছে যে আমি যাই কিছু করি না কেন, আব্বু আমাকে একটা কথা বলতো যে তুই ফ্যামিলি সবার ছোট, তুই একটু নিজেকে দেখিস। তখন আব্বু মানে বেডের মধ্যে শুয়েছিল সেন্সলেস সারা, তখন মানে আব্বুর মানে নাকের মধ্যে একটা পাইপ লাগানো ছিল, ওইটা দিয়ে খাওয়া দাওয়া করতো আর কি। তো আব্বুর ডানারটা ধরছিলাম, ডানারটা এরকম ছিল আর কি, এমন টাইপের ছিল, এইভাবে হাত ধরতে ধরতে এখানে যখন আসছি আমার আঙ্গুলটা এইভাবে ধরছিল আর কি, এভাবে টান দিছি আঙ্গুলটা ছাড়তে চায় না,
মানে পুরো বডি নড়ে না, শুধু ওই হাতটা মুষ্টি করে
দিয়ে, হ্যাঁ হাতটা মুষ্টি করে আমার ডান হাতের আঙ্গুলটা এইভাবে ধরছে ছাড়ে না। তো আমি পিছন দিক দিয়ে তাকিয়ে আছি কি করে আঙ্গুল ছাড়তেছে না কেন, শক্ত লাগে। তো আঙ্গুলটা এইভাবে ধরে ছাড়াইলাম, ছাড়ানোর পর এইভাবে দিল। দেখার পর আসছি, আসার 3 দিন পর বুধ 29 নভেম্বর মাসে 29 তারিখে সকালে 10টার দিকে অফিস করতেছে খবর আসছে আব্বু মারা গেছে। তখন তো হরতাল অবরোধ খুব অবস্থা করুন ছিল। তখন আমি তখনও না মানে বুঝতেই পারি নাই যে অনন্যার মতো সেমি কাহিনী, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। পরে গেট পাস দিল, হাফিস হাফিস দিল, তখন আমাদের 3 ভাইকে ছুটি দিল গ্রামের থেকে। আপনার হইয়া টাকা দিছিল 3 জনের 6,000 টাকা, বলছে যে ভাড়া দিয়ে যাও। পরে তো জানুয়ারি মাসে মানে কি অবস্থা নির্বাচনের আগে মারামারি কাটাকাটি, একদম এম্বুলেন্স ভাড়া করছি 25,000 টাকা, বলতেছে যে এম্বুলেন্স বলছে যে যাবে। এদিকে খালা গিয়ে ফোন করলাম, খালা তো কোচের থাকে, খালা আবার বললো যে ভাড়াটার কোনো প্রবলেম নেই, টাকা টুকা আমি দেবো। এম্বুলেন্স 1 ঘন্টা পর বলছে যে ভাইয়া সরি ভাইয়া যাইতে পারবো না, পরিস্থিতি তো খুব খারাপ, দেশের রেল লাইন পর্যন্ত উঠাইয়া ফেলে আগুন টাগুন ধরে এম্বুলেন্সে যায় না। তারপর কি করবো, যে আমি যে আপনাকে বলছিলাম যে আব্দুল একটা মাদ্রাসা মসজিদ করছিল, ওই মাদ্রাসাটা আব্বুর একটা ফ্রেন্ডকে দায়িত্ব দিয়ে দিয়েছিল আর কি। আব্বু যখন আস্তে আস্তে বয়স হয়ে গেছে, আব্বুর নাম ছিল আবু, সব ভাইয়ের মধ্যে ছোট ছিল তো আবু ভাই বলে সবাই ডাক্তার আর কি। তো ওই লোকটার নাম ছিল কিন্তু আবু, ওনার নাম ছিল আবু কারি আর আব্বুর নাম ছিল আবু মুন্সি। তো আপনার মাইক ইন্টারভিউ করছে, তখন কিন্তু ঢাকা এসে মানে বাসায় এসে কাঁদতেছে আর কি, ব্যালকনিতে এসে কাঁদতেছি আর ব্যালকনিতে তাকাই আসছি। সেটা জীবনটা আমার এতই কষ্ট, ছোট সময় এত এত ভালোভাবে চলছি, এত আব্বু টাকা টোকা দিয়েছে ভালোভাবে চলছি, এখন এত কষ্ট কিসের জন্য নিজে কন্ট্রোল করতে পারি। তখন ভাবলাম যে বাবাকে কিভাবে দেখবো, তখন আবার উঠছি আপনার একই আপনার খাইনি, কোনো কিছু ভালো লাগে না, আবার সিগারেট টিগারেট হাবি সাবি খাই না, ভালোই লাগে না। আমি তো এটা মাথায় থেকে টেনশন দূর করবো কিভাবে, আমি রিল্যাক্স থাকতে চাই, আমি একদম রিল্যাক্স থাকতে চাই, এইসব টেনশন হাবি সাবি ভালো লাগে না। তো ইভেন আমার এক পর্যায়ে দেখা যায় যে এইসব টেনশন করতে করতে মাঝে মাঝে সেন্সলেস সারা হয়ে যায়, মাঝে মাঝে খাবার দাবার হাবি সাবি এগুলো কোনো কিছু ভালো লাগে না। তো যেটা হলো আপনার চারটার দিকে ফিক্সড করলো জানাজার নামাজ, তো আমরা আবার দুই ভাই মানে ফোন করে বললাম আর কি। তো এর আগে কিন্তু এক ভাই চলে গেছিলো আপনার, কিন্তু মানে আমরা তিন ভাই এক অফিসে চাকরি করতাম, এক ভাই কিন্তু চলে গেছিল 15 দিন আগে, উনি কিন্তু বাড়িতে ছিল। তো মনে হয় যে ওর কপালে লেখা ছিল, আব্বুকে দেখা আমাদের দুই ভাই কপালে লেখা ছিল না। তো যাওয়ার পরে ওই আমরা বলছি যে আব্বুর ফ্রেন্ড আব্বা জানাজার নামাজ পড়াবে, আমরা এটা ফিক্সড করলাম। তো আব্বুর ফ্রেন্ড আব্বু জানাজার নামাজ পড়াইলো চারটার দিকে। এখন আব্বুর ফ্রেন্ডের মানে বুক পকেটে মোবাইলটা রেখে লাউড স্পিকার দিয়ে আর আমরা বাসায় থেকে আমি আর ভাই জানাজার নামাজ অংশগ্রহণ করছি। তখন আমার চোখ দিয়ে এত ভাই এইভাবে কাঁদতেছে, তখন ফ্লাডে সব লোক আমার বেডরুমের সামনে এসে দাঁড়িয়েছে, এইভাবে কাঁদতেছি। আমার জীবনের এত কষ্ট লাগছে আব্বুর জন্য যে নিজের বাবাকে শেষ পর্যন্ত দেখতে পারলাম না, কি জীবনে এমন কি পাপ করলাম। মাঝে মাঝে বলি যে আল্লাহ দুনিয়ার শাস্তিকে আল্লাহ তুমি দুনিয়াতে দিয়ে দিলা, কি এমন পাপ করলাম তোমার কাছে যে নিজের জন্মদাতা পিতাকে শেষ পর্যন্ত দেখতে পারলাম না। তখন এইভাবে কান্দাকাটি করতে করতে আব্বুকে জানাজার নামাজ দিল, মানে এমপি মন্ত্রী সবাই আসছিল আর কি, ভাইয়ের ফ্রেন্ড যতগুলো ছিল আর কি সবাই আসছে, এসে অনেক টাকা দিয়ে গেছে। তিন দিন পর যেই অনুষ্ঠানটা হয় আর কি, করতে প্রায় 70-75 হাজার টাকা দিছে আসলো আর কি, ওই ওই টাকা দিয়ে অনুষ্ঠানটা করছে। অনেক লোক আসছে মানে মিলাদ টিলাদ হাবি সাবি অনেক কিছু করছে। করার পর ভাই বলতেছে মানে চার দিনের দিনে বলতেছে যে বাড়িতে যাওয়া লাগবে, আব্বুর কবরটা জিয়ারত করা লাগে। আমি বললাম যে আমি যাবো না। কই কেন যাবি? আমি কই যাবো না, যদি জোরাজুরি করো তাহলে আমি অবস্থা খারাপ করে ফেললাম। তো ভাই আমার রাগ দেখে আমাকে নেয়নি। পরে আমি এক বছর পর নির্বাচন হওয়ার পর যখন শান্ত হয়েছে তারপর আমি বাড়িতে যাবো না, এদিক দিয়ে অনন্যর জন্য কষ্ট। তখন অনন্যা কথা একটু কম ফিল করি, আব্বুকে বেশি ফিল করি। তখন এদিক দিয়ে অনন্যা নিয়ে তো ভাবি, আব্বুকে নিয়ে আরো বেশি ভাবি যে সারা জীবনে আমার জীবনে দুইটা বিশাল বড় কষ্ট পেল, এগুলাকে নিয়ে ভাবি আর ভাবি। তো তারপরে থেকে ওখান থেকে চলে এসছি, এখানে এসে জয়েন করছি আপনার বিমান বাহিনীতে। এখানে আমার চাকরি হয়, চাকরি হওয়ার পর চাকরি করতেছি, ইভেন এখনো পর্যন্ত চাকরি করতেছি।
বিরতির সময় হলো, আরো একবার 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষ অংশে ফিরব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি, 09613892892। Stay tuned on ABC Radio FM 89.2. Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস জাহা বলিব সত্য বলিব, আর জি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে মুস্তাক অর্থাৎ মুস্তাফিজুর রহমান রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। কথা না বাড়িয়ে আরো একবার তাকেই আমরা নক করছি। হ্যাঁ মুস্তাফিজ, আমরা যেখানটাতে ছিলাম তারপর
তারপর ওখানে ভাই আমাকে বলতেছে যে বাড়িতে যেতে হবে। তারপর আমি তো বললাম যে বাড়িতে যাবো না, বাড়িতে যদি যেতে বলো তাহলে আমি একটা বড় ধরনের প্রবলেম করে ফেলবো। তারপর বাড়িতে ভাই চলে গেছে, যাওয়ার পর ভাই তো গিয়ে আর একটা অনুষ্ঠান অনুষ্ঠান করে এসছে। ভাই আসতে আসার পর চাকরি করতেছি, গ্রামে চাকরি করতেছি, মাঝে মাঝে গালি গেলা সাবি সাবি দিয়ে আব্বুর কথা ফিল করি, এদিক দিয়ে তো অন্য কথা ফিল করি, কোনো কিছুতে ভালো লাগে না। তারপর ওখান থেকে আস্তে আস্তে গাজীপুরে ওই স্থানীয় যে যে পোলাপানগুলো আছে ওদের সাথে আসতে মানে চলাফেরা শুরু করলাম আর কি। যেমন মনটারে ভালো করব, মানে মন ভালো করার জন্য কি করা যায়। তো ওদেরকে ওরা আমাকে যেটা করলো যে বাজে মানে হাবি সাবি এগুলা মানে যেগুলা আছে আর কি, ড্রাকমাক হাবি সাবি করা, ড্যান্স ক্লাবে হাবি সাবি, তো ড্যান্স ক্লাবে গান টান শুনলে হাবি সাবি করলে একটু ভালো লাগে, তো যাই আপনার গান টান বলি। তো সবাই না আমার দিকে তাকায় থাকে, আমি মনে যে ছেলেটা এইভাবে সবসময় নিস্তব্ধ হয়ে থাকে কেন। আমাকে বলে যে মুস্তাক ভাই একটা নাচেন না, একটা গান করুন না হাবি সাবি এসি। তো আমি বললাম যে ভাই আমার ভালো লাগে না, মন খারাপ হিসাবে। তো আমি একদিন একটা ছেলেকে আমার স্টোরিগুলো বললাম, বলার পর ছেলেটা আমার খুব লাইক করে আজকের পর থেকে আপনার যদি সিগারেট খেতে ইচ্ছা হয় আমাকে বলবেন আপনি, কোনো কিছু প্রবলেম হলে। তো ওই ছেলেটা কিন্তু স্থানীয় ছিল, খুব ভদ্র ছিল একটা ছেলেটা। ওই ছেলেটার সাথে আমার আস্তে আস্তে খুব ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার পর বলে যে কালকে আপনি অফিস যাবেন না, আমি আপনার বসকে ফোন করে দেবো। তো আসলে কি ওর বস আমার বসে ফোন করে দিছে, অফিসে গেছি আর বসকে যে ফোন করছে আমি বলতে পারি না। অফিসে যাওয়ার পর বলছে মোস্তাক কত তোমাকে ফোন করছিল, তোমার তোকে ছুটি চলে যাবো। পরে এভাবে আস্তে আস্তে যাই না, ভাই ভাইয়ের প্রবলেম হচ্ছে আর কি। ভাই বলতেছে যে আমি তো ভালো একটা পোস্টে আছি, তুই এভাবে প্রবলেম করতেছিস, আমার তো আমি তো পদোন্নতি করতে পারবো না, তো স্যালারি আর তো বাড়বে না। তো এইভাবে ভাই আমাকে বলতেছে মানে গার্মেন্টসে আবার গালি গেলা সাবি সাবি, মানে এগুলো ভালো লাগে না, মানে পরিবেশটা ভালো লাগে না আর কি, একদম একটা অবদ্ধ পরিবেশ আর কি, ভালোই লাগে না। তো আস্তে আস্তে একদিন অফিসে মানে অফিসে যাই নাই, ওই দিন ভাই আমার আমাদের যে বড় ভাইটা আছে দুই নম্বর মানে অফিস যেটা ছিল আর কি, ও আমাকে বলতেছে যে অফিসে যেতে হবে। তো আমি বললাম যাবো না, আমাকে একটা থাপ্পড় মারলো, কারণ আমি এট ফার্স্ট আমার ভাইয়ের গিয়ে হাত ভাবি 3000 টাকা দেন আমাকে। পরে ভাবি আবার বলতেছে যে টাকা দিব না, তুমি কোথায় যাবে? আমি বললাম টাকা দেন না হইলে রুমে যত অলংকার আছে সবগুলো নিয়ে যাবো। তো ভাবি এটা দেখে আবার ভয় পাইছে, ভাবি জানে যে আমি এগুলো কাজ করতে পারবো, ভাবি ভয় পাই 3000 টাকা দিয়ে আসি। দেওয়ার পর ঢাকাতে আমার আমার কথা হচ্ছে যে আমি আজকে বের হয়ে যাবো, ঢাকাতে কোথায় যাই না, ইন্ডিয়া যাই ঠিক ঠিক নাই। তারপর আসছি আসার পর পত্রিকা কিনছি, চাকরি পত্রিকা, পত্রিকা কেনার পর যে ওই যে আপনার এয়ারফোর্স বিমান যেটা কথা বললাম, একটা সার্কুলার দিয়েছি, সার্কুলার দেওয়ার পরে একটা অ্যাপ্লাই করলাম, সার্ভার তো পরিচয় ছিল, তো ওখানে আপনার ঢুকছি। ঢোকার পর পরীক্ষা টরীক্ষা দিলাম, এখানে চাকরি বাকরি করতেছি, বেশ ভালোই আর কি, ভালোই আপনার দিনকাল করতেছে।
আচ্ছা আপনি 2010 এর পরে আর কোনো মেয়েকে লাভ করতে পেরেছেন? অনন্যা ছাড়া আর কোনো মেয়েকে আপনার মনে আসতে পেরেছে?
হ্যাঁ আসতে পেরেছি,
পেরেছে। তাকে কি আপনি অনন্যার মতো ভালোবাসতে পেরেছেন?
ইম্পসিবল,
ইম্পসিবল। কেন বললেন আজকে, আজকে এই যে জীবনের যে অপ্রিয় সত্যগুলো আজকে লাখো মানুষের সামনে বললেন, কেন বললেন?
এটা আমার মনের ভিতরে একটা আবেগ ছিল, কষ্ট ছিল, এই জন্য আমি ভাবলাম যে এটা বললে যদি হয়তো আমার মনটা ফ্রেশ হয়। বেসিক্যালি আমি এই রেডিওতে মানে এগুলো শুনি, খুব ভালো লাগে, এই জন্য আসছি। যে আর তারপরে যে মেয়েটাকে লাভ করছি সেই মেয়েটা আসলে ওই রকম ছিল না, আর ওই মেয়েটা বর্তমানে এখন মানে এখন যে পরিস্থিতি, আমি আজকে সকালে ওকে দেখে আসছি, ওর আম্মু ওকে সিএমএস নিয়ে যাচ্ছে ব্লাড ক্যান্সার।
কার ব্লাড ক্যান্সার?
তারপরে যে মেয়েটাকে আমি লাভ করছি আর কি, ওই মেয়েটার ব্লাড ক্যান্সার।
নাথিং টু সে, টোটালি স্পিচলেস। এবং বারবারই শুধু একটা কথা বলার আছে, যে অপরাধটুকু আপনি করছেন তার শাস্তি বইবার ক্ষমতা আপনার আছে? তো এই প্রশ্নটাই করতে চাই আজকে, যাহা বলিব সত্য বলিব থেকে। আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
আমাদের আজকের অতিথি মোস্তাফিজ, মোস্তাফিজের ব্যাপারে আমরা যা জানলাম যে তার পরিবার বেশ প্রভাবশালী, সমাজে খুবই লাভ হতে পারে, এমনকি আর এমন যে সরকার সরকারি পরিবারের বাবারা। আমি এখানে যেটা বলতে চাচ্ছি সবাইকে, সেটা হচ্ছে যে অন্যান্য অনুষ্ঠানের চেয়ে এখানে আমরা অপরাধের চেয়ে আরেকটা জিনিস দেখতে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই যে মানুষের জীবনে যে বিভিন্ন ধরনের লাইফ ইভেন্ট হয়, আমরা যেটাকে বলি যে হ্যাক হয়, অর্থাৎ বড় ধরনের মনকষ্টের যখন যায় তখন কিন্তু তার ব্রেনের ভিতরে একটা বড় ধরনের চাপ পড়ে। সেই চাপটাকেই মানসিক বিপর্যয় আমরা বলি। সেই মানসিক বিপর্যয় পরে অনেক কিছু হতে পারে, ডিপ্রেশন হতে পারে অথবা সাইকোসিস হয়ে যেতে পারে অথবা হিস্ট্রি হয়ে যেতে পারে, একজনে এক এক রকম হয়। এখন আমি জানি না মোস্তাকের এই মানসিক বিপর্যয় যেহেতু তার প্রিয়তম একজন ব্যক্তি সুইসাইড করেছে এবং সেটা তার অন্যায়ের কারণে, সেই ক্ষেত্রে তার যে মানসিক বিপর্যয় হয়েছে এরকম খুবই স্বাভাবিক যে কোনো এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা। যেমন ওই মেয়েটার ক্ষেত্রে বলি, মেয়েটার বাবাকে আহত করেছে সেই জন্য সে সুইসাইড করেছে। মনে রাখতে হবে যে আমাদের সামাজিক বা পারিবারিক যে সমস্ত দুর্ঘটনা ঘটে বা খারাপ ঘটনা ঘটে সেগুলির পরে কিন্তু অনেকের উপর বেশ মানসিক চাপ পড়ে এবং তারা বিপর্যস্ত হয়ে কাউকে কেউ হয়তো খুন করে, কেউ হয়তো নিজে আত্মহত্যা করে, যেটা ওই মেয়েটা করেছে। আর মোস্তাক যেটা সে যেমন মানসিক বিপর্যয় হয়ে সে হয়তো মানসিক কোন একটা রোগেই ভুগতেছিল, আমরা জানি না সে কোন রোগে ভুগতেছিল। আমি যেটা এখন বলতে চাচ্ছি সব শ্রোতাদের, এই ধরনের পারিবারিক বা ব্যক্তিগত জীবনে যদি কোনো দুঃসহ ঘটনা ঘটে তাহলে মানসিক বিপর্যয়ের আশঙ্কা থাকে। এই বিপর্যয়ের পরে তাকে মানসিক চিকিৎসা দেওয়ার খুবই প্রয়োজন আছে। আমি জানি না দুই তিন বছর হয়ে গেল মোস্তাক বিধ্বস্ত জীবন যাপন করতেছে, সে কোনো চিকিৎসা পেয়েছে কিনা অথবা তার আত্মীয়স্বজন যারা আছে তারা এই দিকে কোনো খেয়াল করতেছে কিনা। আমি মোস্তাককে বলবো যে তার এই বিপর্যয়ের পরে স্বাভাবিকভাবেই তার যে মানসিক সমস্যা বা রোগ হতে পারে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু ভালো চিকিৎসা আছে। চিকিৎসা করলে তার ভিতর থেকে সেই কষ্টটা বা সেই অসুস্থতা সেরে গেলে সে কিন্তু আবার সুস্থ হতে পারবে। বাকি জীবনটা যদি তাকে সুস্থ থাকতে হয়, ভালো একটা জীবনযাপন করতে হয়, তাহলে তাকে কিন্তু এখন মানসিকভাবে সুস্থ হতে হবে এবং সেই সুস্থতার জন্যই সে নিজে অথবা তার আত্মীয় যদি কেউ শুনে থাকেন তাদেরকে বলতে তারা এসে মানসিক স্বাস্থ্যের ফ্যামিলি যে কোনো জায়গায় এসে চিকিৎসা নিতে, এবং তারপরে সে মানসিকভাবে সুস্থ হলে সে আবার একটা সুন্দর এবং কাঙ্ক্ষিত ভালো জীবন যাপন করতে পারবে এবং তার অতীতের জীবনে যে সমস্ত বিপর্যয় গুলি ঘটেছে সেই দিকে কাজ করতে পারবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। সোমা লিখেছো শাহজাদপুর থেকে, ভাইয়া মোস্তাক হয়তো কিছু লুকিয়েছে, ওই মেয়েটার আত্মহত্যার জন্য শুধুমাত্র মোস্তাকই দায়ী। বাবুল ফার্মগেট থেকে লিখেছে মোস্তাক তার পাপের শাস্তি পাচ্ছে এবং পেয়েছে বাবার মতো একজন মানুষকে আঘাত করেছে বলেই, নিজের বাবাকে শেষবারের মতো সে দেখতে পারেনি। ঐশী চট্টগ্রাম থেকে লিখেছে যে ছেলেটা একটা মেয়েকে এত ভালোবাসতে পারে সেই ছেলে কিভাবে সেই মেয়ের বাবাকে আঘাত করে। আসলে পারিবারিক উত্তরাধিকারে প্রাপ্ত অপরাধী হচ্ছে মোস্তাক। কৌশিক উত্তরা থেকে লিখেছে মোস্তাকের জন্য শুভকামনা। আরো অনেক কমেন্টস আমরা পেয়েছি। আসলে কিছুই বলার নেই, যিনি অপরাধ করেন তিনি আসলে বুঝতে পারেন যখন অপরাধ সংঘটিত হয়ে যায় তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকে, তারপরে যে অনুতপ্ত ভেতরে কাজ করতে থাকে, তখন বারবারই নিশ্চয়ই মনের ভেতরে এই প্রশ্নটি আসে যে কেন আমি করেছিলাম। রাগ যখন উঠে যায়, যদি আপনি বুঝতে পারেন যে রাগ আপনার ভেতরে উঠছে, তখন সেটাকে নিয়ন্ত্রণ করুন। দমানোর জন্য বিভিন্ন পন্থা আপনি অবলম্বন করুন, কারণ রাগ কেবল ধ্বংসই করে, ধ্বংসের চিহ্ন থেকে যায় সারাটি জীবন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, কিন্তু বরাবরের মতোই এই সপ্তাহে কে আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন আমরা একটু পড়ব এবং পড়ে শোনাবে মঞ্জুর।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি পরশ ঢাকা থেকে লিখছি। বেশ কিছুদিন আগের কথা, আমি শাহবাগ থেকে নীলক্ষেতে রিক্সায় করে গেলাম। ওই দিন প্রচন্ড রোদের তাপ ছিল, ভাড়া দেওয়ার সময় রিক্সাওয়ালা 5 টাকা বেশি চাইল। আমি সেজন্য তাকে খুব জোরে একটা চড় মেরেছিলাম। উনি বেশ বয়স্ক ছিলেন, ওই সময় বুঝিনি, কিন্তু কিছুক্ষণ পরে লোকটার ঘামে ভেজা চেহারাটা মনে আসতেই খুব খারাপ লাগছিল। পরে ওনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমি খুবই অনুতপ্ত। আমি তার কাছে এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ আপনাকে উপলব্ধির জন্য, ধন্যবাদ মঞ্জুরকে পড়ে শোনানোর জন্য, এবং ধন্যবাদ লাখ লাখ শ্রোতা যারা এই মুহূর্তে কান পেতে আছেন এবং এই অনুষ্ঠানটি শেষ করবার পরে যারা ঘুমোতে যাবেন, যারা তখন আমাদের সঙ্গে ছিলেন এবং যারা জেগে থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে। প্রিয় শ্রোতা, যারা আমাদেরকে চিঠি লিখতে চান, যারা আমাদেরকে মেইল করতে চান, যারা এখানে আসতে পারেন না, দেশের দূর দূরান্ত থেকে শোনেন কিন্তু বিবেকের তারণাবোধ থেকে লিখতে চান, তারা কিন্তু আমাদেরকে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আজকের মতো শেষ করতে চাই আপনাদের প্রিয় অনুষ্ঠান, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আর জে কেবিআর পক্ষ থেকে এবং একই সাথে আমার টিম মেম্বার মঞ্জুর এবং অগণিত শ্রোতার পক্ষ থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে কানেক্ট ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।